করছি সানডে সাসপেন্স, গান টান উত্তেজনা। তৃপ্তির সঙ্গে ধোঁয়া ছেড়ে তারানাথ সেই পাক খাওয়া ধূসর পুঞ্জের দিকে তাকিয়ে বলল,
কলকাতার কথা তোমাদের সেভাবে কোনোদিন বলা হয়নি, অথচ এখানেই কিন্তু আমার জীবনের সিংহভাগ কাটল।
মাঝে বেশ কিছুদিন যাওয়া হয়নি তারানাথের কাছে। একই সওদাগরি আপিসের বছরখানেকের হিসাব মেলাতে মেলাতে প্রাণ ওষ্ঠাগত হচ্ছিল। তার উপর বসন্ত কেটে গিয়ে চৈত্রের শেষেই অগ্নিবাণ বর্ষাতে শুরু করেছিল গ্রীষ্ম। পাখা থেকে আগুনের হলকা নামছে, কাগজে হাত রাখলে তৎক্ষণাৎ ভিজে যাচ্ছে, আর সই করতে হচ্ছে প্রায় জাপানি তুলির মতো আলগোছে কলম ধরে, পাছে দস্তাবেজে কবজির ছাপ রয়ে যায়। জামা লেপটানো ঘুমট গরম আর নথিপত্রের হিসেব মেলানোর উগ্র রসহীনতায় তারানাথ জ্যোতিষীর কথা মনেও পড়েনি অনেকদিন। জীবনে লাগসই রোমাঞ্চের অভাব। অগত্যা দুপুরবেলা এক সহকর্মীর বিদেশ ভ্রমণের বৃত্তান্ত শুনছিলাম। ভদ্রলোকের রসবোধ খুব উচ্চমানের নয়, বেছে বেছে বেড়াতে যাওয়া সেই দিকগুলোই ফলাও করে তুলে ধরেন যা শুনলে তীব্র ভ্রমণ পিপাসুদেরও ঘর ছেড়ে বেরিয়ে পড়বার ইচ্ছে তৎক্ষণাৎ দমে যাবে। এবার তিনি গিয়েছিলেন আগ্রায়। শোনা গেল এমন গরম যে তপ্ত মার্বেলে পা তেতে পুড়ে গিয়ে তিনি বুঝেছেন ওসব প্রেমের মর্মর সৌধ টৌধ সব বাজে কথা। নিরস আড্ডায় রসসঞ্চার করতে পিয়নকে চা আনতে পাঠিয়েছিলাম। কেটলি হাতে সে এই সময় ঘর্মাক্ত দেহে ফিরে এল। তারপর ঘেঁষে এসে নিচু গলায় আক্ষেপের সঙ্গে বলল,
বাবু ঘর কলিকাল, প্রায়শ্চিত্তের আর বেশি বাকি নেই বুঝলে, নইলে এই ঘেমো গরমে বাবুদের চা খেতে ইচ্ছে হয়। দেখে এলুক বাইরে, আকাশ পাপের মেঘে পুরো ছেয়ে এসেছে একেবারে, পারলে একখানা ছাতা নিয়ে বেরোবেন।
বিকেলে অফিস থেকে বেরিয়ে দেখি পিয়ন খুব ভুল বলেন, প্রকৃতি প্রায়শ্চিত্ত করতে উন্মুখ, তবে আসার কথা মেঘ পাপের নয়। হালকা ঠান্ডা হাওয়ায় ঘামে ভেজা জামাটা মুহূর্তেই শুকিয়ে গেল। উত্তর পশ্চিম আকাশে তাকিয়ে দেখলাম কাকের ডিমের মতো নীলচে ধূসর হয়ে এসেছে বায়ুকোণ, দিগন্ত উদ্ভাসিত করে বিদ্যুৎ চমকাচ্ছে, কালবৈশাখী আসন্ন। ব্যাস মনটা উৎফুল্ল হয়ে উঠল। তবে তার কারণ শুধুমাত্র যে গরমের উপশম তা নয়, মূল কারণ অবশ্যই তারানাথ।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৌত্র এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের পুত্র ত্রিনাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম তারানাথ তান্ত্রিকের গল্প কলকাতায় তারানাথ প্রথম পর্ব। ত্রিনাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ব্যারাকপুরে। ছোটবেলা থেকেই সাহিত্যের সঙ্গে বসবাস, তবে সাহিত্যেই থাকতে চাননি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর পড়াশোনার পর কলকাতায় বছরখানেক সাংবাদিকতা করে চলে যান দিল্লিতে। সেখানে সাংবাদিকতা দিয়েই শুরু, কিন্তু তারপর রূপরেখা শিল্পী হিসেবে গত দুই দশক ধরে কাজ করছেন বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে। এর পাশাপাশি কমিক্স বানানো, ইলাস্ট্রেশন, মাঝে সাথে লেখা ইত্যাদি তার প্রিয় কাজের জায়গা। আর কাজের ছোটাছুটির বাইরে ভালোবাসেন দেশে বিদেশে বেড়াতে, ইতিহাস ঘাঁটতে। তারানাথ তান্ত্রিক, তাকে আমরা দেখি শুধু গ্রাম বাংলার মাঠে ঘাটে, অথচ তার জীবনের অনেকটাই কেটেছে কলকাতায় মটলিনের সে বিখ্যাত গলিতে। এর আগে তারানাথ তার কলকাতার জীবন নিয়ে কিছু বলেনি বিশেষ, তবে এটা বলতে দ্বিধা নেই তারানাথের শহর জীবনের অভিজ্ঞতাগুলো যথেষ্ট রোমহর্ষক। শিহরণ জাগানো এই পর্বের এই গল্পটি তার প্রথম আখ্যান। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। শুরু হচ্ছে কলকাতায় তারানাথ প্রথম পর্ব।
বৃষ্টি বাতলা হলে আপিস পাড়ায় জনগণ বাড়ির মুখে দৌড়। সেখানে কিশোরী আর আমার অলিখিত নিয়ম, আমরা সটান পৌঁছে যাই তারানাথের কাছে। তাকে ভুলেই ছিলাম একরকম কয়েকদিন। টান টান ধারাবাহিকের চরম রোমাঞ্চের মুহূর্তে আচমকা লেখা থামিয়ে লেখক যদি বেপাত্তা হয়ে যান, বুঝলাম এতদিন সেই রকমই একটা অস্বস্তি হচ্ছিল। কিন্তু এখন সেই অভাব কাটিয়ে অস্থির পশ্চিমা বায়ুর সঙ্গে তারানাথ হুড়মুড়িয়ে ফিরে এল। মঠ লেনে পৌঁছানোর আগেই এলোমেলো হাওয়ার ঝাপটা শুরু হয়ে গেল। ট্রামের জানলা লাগে না ঠিক করে। সমুদ্র তটের ঢেউ ভাঙা বাতাসের মতো গুঁড়ো গুঁড়ো বৃষ্টি অল্প ভিজিয়ে দিয়ে যাচ্ছে। শেষ বিদ্যুতের আলো ঝলকানোর পর তিন গুনতেই প্রবল বজ্রপাতের আওয়াজ। ভাবলাম এই রে বিপদ হল, আর ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি। ঝড় দিকে নিতান্তই ঘাড়ের ওপর। এক রোগা দোকানি পথপথ করে ওড়া ত্রিপল কোনো মতে টেনে বাঁধার নিষ্ফল চেষ্টা চালাচ্ছে। সন্দেহ হল হাওয়ার দাপট আর একটু বাড়লে ত্রিপলের সঙ্গে দোকানি নিজেই না উড়ে যায়। ট্রাম থেকে নেমে মোড়ানো অমৃত বাজারটা দিয়ে কোনো রকমে ধুলোবালির থেকে চোখ আড়াল করে দেখি কিশোরী মঠ লেনের মোড়ের দোকান থেকে একটা পাসিং শো এর টিম কিনছে। সে আমার আগেই হাজির, সদ্য মাইনে হয়েছে। এই সময় সিগারেটের সম্পূর্ণ টিন কেনার ধৃষ্টতা আমরা দেখাই। এরপর থেকে শুধুই খুচরো, আর এই আক্ষেপ যে মাইনেটা কেন সপ্তাহে সপ্তাহে পাই না, তাহলে মাস কাবারের চাপটাও চার ভাগ হয়ে কিছুটা আকাল কমত। কিশোরীকে বললাম, চলো হে পা চালাই, আর ছাতা আনিনি, বৃষ্টি এসে পড়লে আর গল্প শোনা হবে না। তারানাথকে ঠিক কোন সময় সিগারেট উৎকোচ দিতে হয় কিশোরী নাকি তা রপ্ত করেছে। তার কথা অনুযায়ী বেশি তাড়াতাড়ি সিগারেট বার করে ফেললে গল্প বলার স্পৃহা তৈরি নাও হতে পারে, আবার অতিরিক্ত দেরি করলে সেই ইচ্ছে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। আচার বিধি মেনে সঠিক মুহূর্তে সিগারেট নিবেদন করা নাকি একরকম গল্প মানত করার মতো। এই পরীক্ষালব্ধ উপায়ে কিশোরী দেখেছে সাফল্য নাকি অবধারিত। দ্রুত পা চালিয়ে তারানাথের বাড়ির দরজা পর্যন্ত তার এই ব্যাখ্যা শুনছিলাম। বললাম, আর কারো না পারলেও ঠাকুর মশাইয়ের বশীকরণটা তো তুমি শিখলে দেখছি। কিশোরী সেন এক হাতে ধুতি আঁকড়ে অন্য হাতে পাসিং শোয়ের টিনটা দেখিয়ে মৃদু হেসে বলল,
দ্রব্যগুণ।
দ্রব্যগুণ নয়, আমরা না এলে তারানাথেরও ভালো লাগে না। গল্প এমনই জিনিস, তা না বলায় আনন্দ কোথায়, বরং বিলিয়ে দিলেই বাড়ে। আবার তারানাথ অতটাও নিশুকে নয় যে যাকে তাকে ডেকে গল্প শোনাবে, তার আবার নিবিষ্ট শ্রোতা দরকার। তারানাথের মেয়ে চারি বাপের বাড়ি ফিরেছে কয়েকদিন হল। সে জানলাগুলো লাগিয়ে দিয়ে গেছে একটু আগে, এখন হাওয়ার আস্ফালনে সেগুলো ঢকঢক করছে। মেঘের গুড়গুড় গর্জন কোনো বেঁধে রাখা দৈত্যের হতাশ দীর্ঘশ্বাসের মতো। যে হ্যারিকেনটা রেখে গেছে চারি, তাতে আলো হওয়ার চেয়ে ফাঁকে ফাঁকে অন্ধকার জমাট পাচ্ছে বেশি। চা আর সর্ষের তেল দিয়ে জবজবে করে মেখে মুড়িও রেখে গেছে কাঁচা লঙ্কা গেঁথে। দূরদৃষ্টির নজির রেখে আজ ট্রামে ওঠার আগেই অফিস পাড়া থেকে ফুলুরি কিনে নিয়েছিলাম, অর্থাৎ জমাটি গল্পের আবহ সম্পূর্ণই তৈরি। কিশোরী আমাদের মনস্কামনা পূরণের সেই মোক্ষম নৈবেদ্য পাসিং শো এর আনকোরা টিমটা হাসি মুখে এগিয়ে দিতেই অন্য মনস্কভাবে একটা সিগারেট তুলে নিল তারানাথ। তারপর এলোমেলো হাওয়া আড়াল করে সেটাকে জেলে মুঠোয় সেটা কলকের মতো ধরে প্রসন্ন গলায় বলল,
তোমাদের পাল্লায় পড়ে একটু মুখ বদল খারাপ লাগে না।
এবার অপেক্ষা, তারানাথের যদি দয়া হয় তাহলে মনস্কামনা পূর্ণ হয়। লম্বা টান দিয়ে তৃপ্তির সঙ্গে ধোঁয়া ছেড়ে পাক খাওয়া সেই ধূসর পুঞ্জের দিকে তাকিয়ে তারানাথ বলল,
কলকাতার কথা তোমাদের সেভাবে কোনোদিন বলা হয়নি, অথচ এখানেই কিন্তু আমার জীবনের সিংহভাগ কাটল। আসলে কি জানো, এখানে যেমন আমার উত্থান তেমন পতনও। সব তো আর সুখের স্মৃতি নয়, তবে এরকম দিনগুলোয় মনের আনাজ কানাজ ছেড়ে বেরিয়ে অতীতের চরিত্ররা সামনে এসে দাঁড়ায়। এই শহরেও কি কম আশ্চর্য দেখলাম, সেসব ঘটনা তোমরা শুনলে শিউরে উঠবে। আমি যখন কলকাতায় আসি যুদ্ধের ঠিক আগে আগে, সবাই বলছে বটে একটা বড় যুদ্ধ আসছে এবার, কিন্তু তার আঁচ তখনও দৈনিক জীবনে পড়েনি, চাল ডাল আকড়া হয়নি। ভাগ্যক্রমে সেই সময় হঠাৎই আমার বেশ পশাদ জমে গেল। বাইরের ওই ভাঙা বোর্ডখানা দেখে আজ ভাববে বুড়ো খামোখা বড়াই করছে, তা নয়। যুদ্ধের আশঙ্কায় শেয়ার বাজারে মন্দা চলছিলই, তার মধ্যে বড় বাজারের এক মারোয়ারি মুনাফার প্রলোভনে কিছু দু নম্বরি কোম্পানির কাগজ কিনে ফেলে ভয়ানক আতান্তরে পড়েছিল। তাকে অব্যর্থ প্রতিকার দিয়ে তখন নাম কিনেছি সদ্য। এসব খবর লোকেদের মুখে মুখে ছড়ায় জানো তো, কিছুদিনের মধ্যেই বাড়ির সামনে লাইন লেগে গেল। কেউ বলে রেসের ঘোড়ার নাম বলে দিন, কেউ বলে আপিসের ওপরওয়ালাকে বশীকরণ না করলেই নয়, কারোর হয়তো বউ পালিয়েছে, যার সঙ্গে পালিয়েছে তার নামে একটা উচাটন অভিযান সম্পন্ন করা একান্তই আবশ্যিক হয়ে পড়েছে। অনেককেই হাত জোড় করে ফেরত পাঠাই ওসব নিম্ন শ্রেণীর জাদু করি না বলে, কিন্তু লোক কি তাতে কমে? যত না বলি আমার নির্লিপ্ততায় মানুষের বিশ্বাস আরো পাকা হয় যে আমি প্রকৃত সাধক। এমন অবস্থা হল শেষে বিঞ্চি ভাবলাম, চিরকুট দেয়া শুরু করলাম। যাই হোক, একদিন এরকমই ঘোর দুর্যোগ, একা বসে আছি, বৃষ্টিতে কারো দেখা নেই, দেখি আমার এক পুরনো মক্কেল মহেশ্বর আড্ঢ ভিজে চুপচুপে হয়ে এসে হাজির। ছাতা একটা রয়েছে বটে, কিন্তু এলো পাথারি ঝাপটায় তাতে আর যাই হোক দৃষ্টি আটকায়নি। একটা শুকনো গামছা হাতে ধরিয়ে একটু বিস্মিত হয়েই বললাম, এই বৃষ্টি বাদলার মধ্যে যে মহেশ, সব কুশল তো? কুশল নিশ্চয়ই নয়, শুধুমাত্র পুষ্টি বিচার করাতে দুর্যোগের মধ্যে আর আমাকে কার মনে পড়ে। এই যেমন তোমরা, এই বুড়োকে তো একটিবারও মনে পড়ে না রোদ উঠলে, অন্য সময় বায়োস্কোপ টায়োস্কোপ দেখো বোধ হয় আমাদের জন্য।
কথাটা খুব ভুল নয় যে তারানাথের খোঁজ নেওয়ার কথা সূর্যালোকিত দিন হলে সেভাবে মনে পড়ে না, তার অনুযোগ সঙ্গত। সেই একই স্বার্থে বেগতিক দেখলাম গল্প শুরু হতে না হতেই তারানাথের অভিমানে কথা ঘুরে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেওয়ায়। পাছে কথায় কথা বাড়ে তাই তাড়াতাড়ি বললাম, আমরা কি আর বায়োস্কোপে যাওয়ার মতো মুক্ত পুরুষ? অন্যান্য দিন চলে যায় সাংসারিক হিসেব করতে, আর তাছাড়া আপনার জীবন কাহিনীর পাশে ওসব বায়োস্কোপের বানানো গল্প নিতান্তই ফিকে হয়ে যায়। যদিও বললাম, আদতে গত সপ্তাহেই বায়োস্কোপে শরৎবাবুর পরিণীতা দেখতে গিয়েছিলাম, তবে উত্তরের সবটাই ভাওতা নয়, একেবারেই সুবিধের লাগেনি, কোথায় বই আর কোথায় তার বায়োস্কোপ। আমার মন জোগানো কথায় অবশ্য সম্পূর্ণ অখুশি হল না তারানাথ, যা আশঙ্কা করেছিলাম তা ব্যর্থ করে আবার গল্প বলায় মন দিল।
মহেশ্বর আড্ঢর সম্পত্তির পরিমাণ অঢেল হলেও কিছুদিন রামবাগানের এক জনৈকা হরিমতি দাসীর মোহে আচ্ছন্ন হয়ে তার থিয়েটার দলে বেশ খানিক টাকা ঢেলে ফেলেছিল। তবুও ঠিক ছিল, কিন্তু শরিকি মোকদ্দমা এরপর বিস্তর অর্থনাশ হতে শুরু করে। আমার কাছে সে আসে এই সময়, কার গুণে বলতে পারবো না, আমার হাত যশে নাকি হয়তো নিছকই কপালের ফেরে। সত্যি মহেশ্বরের ভাগ্য ফিরল এবং ব্যবসায় লাভ হতে শুরু করল, ফলে সব ব্যাপারই তার সম্পূর্ণ ভরসার জায়গা হয়ে উঠলাম আমি। এই মহেশের কথা আরেকদিন বলবো, তোমাদের মনে করিও এই গল্প তার ব্যাপারে নয়। যাই হোক, মহেশ্বর গা মুছে খানিক ধাতস্থ হয়েছিল, বলল,
একটা আর্জি নিয়ে এলুম ঠাকুরমশাই, আপনাকে কিভাবে অনুরোধযোগ্য করব বুঝতে পারছিলুম না। আপনি কিন্তু ফেলতে পারবেন না কর্তা, আমার এক বন্ধুর মহা বিপদ যা হয়েছে শুনলে আপনি বুঝবেন এ ঘটনা লৌকিক হতেই পারে না। আমার বন্ধুকে বললুম আপনার কথা, বললুম যে আপনাকে না নিয়ে এলে এই ঘটনার সমাধান সম্ভবই নয়। তা সে এসব বিশ্বাস করবে কেন, দৈবে তার কোনো ভরসাই নেই। আমি কত বুঝিয়ে বললুম এই সংকট এভাবে কাটার নয়, সে শোনার পাত্র নয়। তার কাছে আমরা কাগা বগা মানুষ, সে এদিকে অনেক পাস দিয়েছে, এখন ছাত্র পড়ায়, আপনাকে যেতে বলতেও কোনঠাই হচ্ছে, হতছাড়াটা কি বলতে কি বলে বসবে, আপনার মান রাখতে পারবে কি না, মানিকুনি জনের সম্মান করলো কোথায় সে এই জীবনে, সবকিছুতে বচসা করার বাজে অভ্যেস আসলে, এটা মিছে কথা ওটা সংস্কার সেটা হয় না, একে বচন বাগিস তাই ভীষণ এড়ে।
মহেশ্বরের কথার গোছ কম, সহজেই প্রসঙ্গান্তরে যেতে থাকে, শব্দগুলো শুনে নিজের মতো গুছিয়ে নিতে হয়। ধৈর্য ধরে শুনছিলাম, বললাম, একটু কি হয়েছে সেটা প্রথম থেকে গুছিয়ে বলো মহেশ, নাহলে বুঝবো না।
বলছি, আমার এক বন্ধু কমলকৃষ্ণ ঘোষ পাথুরে ঘাটাতে আমার ঠিক পাশেই ওর বাড়ি, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, খেলাধুলা করেছি, সম্ভ্রান্ত পরিবার। তার মেয়েটা কাল থেকে হঠাৎ নিখোঁজ, একই মেয়ে, মেয়ে সেই যে নেই তো একেবারেই নেই।
এ তো পুলিশের ব্যাপার মহেশ, এর আমি কি করতে পারি?
আগে তা ঠিক নয়, পুলিশের ব্যাপার নয় ঠাকুর মশাই, তাও কি যে বাস্তবিক ব্যাপার তাও তো বুঝলুম না। তবে কি আমাদের আর কতটাই বা বোধ বুদ্ধি, আপনার সামনে তো এক একটা আমরা কাঠের ঢিকি আমরা। আশ্চর্যের বিষয় ঠাকুর মশাই, সম্পূর্ণ উবে গেছে মেয়েটা গতকাল রাত থেকে। ঠাকুর মশাই, এই ঘটনা লৌকিক হতেই পারে না, বলছি বুঝিয়ে, আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনি বুঝবেন।
যা বুঝলাম, ঘোষেরা পাথুরিয়া ঘাটার পুরনো ব্যবসায়ী পরিবার, এককালে খুবই উচ্চবিত্ত ছিল, ইদানিং অবস্থা দ্রুত পড়তির দিকে, আর পরিবারে মানুষের সংখ্যা উত্তরোত্তর ছোট হতে হতে ভাগ্যের দোষে এখন প্রায় না থাকারই উপক্রম। ঘোষেদের পরিবারের এখনকার প্রজন্ম বলতে দাঁড়িয়েছে সাকুল্যে দুই ভাই, মহেশের এই যে বন্ধু কমল কৃষ্ণ ঘোষ সে ছোট ভাই, সে পারিবারিক ব্যবসার দিকে কোনো উৎসাহ দেখায়নি, সেটা দেখে তার দাদা অমল কৃষ্ণ।
আর এর ওপর কি বলবো আপনাকে, কমল কৃষ্ণ মহানাস্তিক, যুক্তিবাদী না কি সব হয়েছে না আজকাল আপনি জানবেন।
যদিও বন্ধু, তাও মহেশের দেখলাম বলতে কোনো বিধাই নেই, পৃথিবীকে রসাতলে পাঠাচ্ছে এই ধরনের কাণ্ড জ্ঞানহীন লোকেরাই। তার স্ত্রী বছর দুয়েক আগে নিজ গ্রামে গিয়ে বোধ করি বিষুচিকার মোড়কে গত হওয়ার পর থেকে কমলকৃষ্ণ নাকি মানসিকভাবে বিপর্যস্ত।
কিন্তু আগের মতো আর কথাও কইতে চায় না কারোর সঙ্গে, তবে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ যে করবে তার প্রচেষ্টাও দেখায়নি। ওটুকু মেয়েকে কে দেখবে বলুন দেখি, যুগটাই ঠাকুরমশাই স্বার্থে অন্ধ হয়ে গেছে একেবারে।
যদিও বুঝলাম না দ্বিতীয় বিবাহ না করাটা কিভাবে স্বার্থপরতার নজির হতে পারে, তাও যা বুঝলাম তা হল সমস্ত পরিবারে আজকাল যা হয় এর ওপরে ভাইয়ে ভাইয়ে ভয়ানক বিবাদ। কথা তো বন্ধই বেশ কিছুদিন, তার উপর বড় ভাই অমল কৃষ্ণ কয়েক বছর যাবৎ মোকদ্দমাও করেছে সম্পত্তির ভাগাভাগি নিয়ে, নিষ্পত্তির আশায় নাকি ততটা নয় যতটা কমল কৃষ্ণকে বেগ দিতে। ভাইয়েদের আজকাল সাক্ষাৎ বাড়ির থেকে আদালতে নাকি বেশি হয়ে থাকে। যে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না সে কমল কৃষ্ণের একমাত্র সন্তান, বয়স বছর দশেক। স্ত্রী চলে যাওয়ার পর থেকে তাঁর ভালোবাসা আশা সম্বল বলতে যা কিছু বোঝায় তাই মেয়েটি। অকালে মাতৃহারা মেয়েটির প্রতি মহেশের এবং তাঁর স্ত্রীয়েরও বিশেষ মায়া, বুঝলাম সেই কারণেই মহেশ নিজের গরজে আমার কাছে দুর্যোগ মাথায় বয়ে ছুটে এসেছে। গত কয়েক বছর বাড়িতে অশান্তির জেরে মেয়েটি অধিকাংশ সময় মহেশের বাড়িতেই সময় কাটাত বলতে গেলে। আর মায়ের মারা যাওয়ার পর তার বাবা দিনের অধিকাংশ সময় যেহেতু পড়াশোনা নিয়ে ব্যস্ত করে রাখেন নিজেকে, যতটা দরকার তার প্রতি ততটা ব্যক্তিগত মনোযোগ দিয়ে উঠতে পারেন না। মহেশের বড় মেয়ে তার সমবয়সী, সই পাতিয়েছিল ছোটবেলা থেকেই, তারা দুজনে নিত্য খেলাধুলার সাথী। পারিবারিক ব্যবসা দেখে বড় ভাই অমলকৃষ্ণ, সে ছোট ভাইয়ের সম্পূর্ণ বিপরীত। যেমন ধর্মভীরু, আদতে নাকি ঠিক ততটাই কাণ্ড জ্ঞানহীন, আর কেউ সুবুদ্ধি দিলে সেই পরামর্শ শোনার পাত্র সে নয়। নির্বুদ্ধিতার প্রমাণস্বরূপ বাড়ির ব্যবসা ইদানিং প্রায় সম্পূর্ণই পথে বসিয়েছে। অন্যদিকে কমলকৃষ্ণর মাসিক মাইনে থেকে সাচ্ছল্য না এলেও অর্থাভাব হয় না, তাতে অমলকৃষ্ণ মোটেই খুশি নয়। মহেশের ধারণা এর থেকেই আরো ঝামেলার উদ্রেক। মানুষের চিন্তার ধরনই এই যে আপদে বিপদে সে একা ভুক্তভোগী হতে ভালোবাসে না। আশেপাশের লোকেদের জীবনেও খানিকটা হাঙ্গামা যদি না থাকে তাদের স্বস্তি হয় না, বরং মনে করে যারা ভালো আছে তারা নিজেদের বিবেচনার জোরে নয়, বরং অদৃষ্টের সঙ্গে কোনো গোপন ষড়যন্ত্র করে এই দুর্ভাগাদের অন্যায়ভাবে বঞ্চিত করেছে। এবং এই ভয়ানক প্রতারণার পুরস্কার স্বরূপ বুঝি ভাগ্য তাদেরকে ভালো রেখেছে। বললাম, এসব তো বুঝলাম মহেশ, কিন্তু এ তো সব লৌকিক কথাই মনে হচ্ছে আমার। দুই ভাইয়ের শত্রুতার ফলশ্রুতিও হতে পারে, দিনকাল ভালো না, বাচ্চা কাচ্চাদের চোখে চোখে না রাখলে জানোই তো কত কি হতে পারে। আমার ভূমিকা কি এখানে? এর মধ্যে সাধারণ জীবনের বাইরে কি দেখতে পেলে? মহেশ একটু সময় নিল, তারপর বলল,
ঠাকুরমশাই, সেটাই বলছিলুম আপনাকে, মেয়ের ঘরে ওর সাথে এক ঝিস হয়, সে তো আশ্চর্যের কথা কয়েছে। এই যে আপনাকে বলছি, দেখুন দেখুন দেখুন, আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছে।
হাত তুলে দেখালো মহেশ, বাস্তবে কি তাই? মুখও দেখলাম একেবারে শুকিয়ে গেছে।
ঝি হলো করে বলেছে, সে নিজের চোখে দেখেছে ঠাকুর মশাই, অবিকল তার মরা মায়ের মতো দেখতে এক মেয়ে ছেলের হাত ধরে অমিয়বালা চলে গেল।
অমিয়বালা বলতে মেয়েটির নাম?
হ্যাঁ ঠাকুর মশাই, আমরা ওকে অমিয় ডাকি।
আচ্ছা, মায়ের সঙ্গে মানে কমলকৃষ্ণের বউ বলছো তো? কলেরায় যিনি গত হয়েছিলেন বললে, কোথায় চলে যেতে দেখেছে?
সেটাই তো আরো অদ্ভুত ঠেকলো ঠাকুর মশাই, আর বৌঠান যেন সাক্ষাৎ জগদ্ধাত্রী ছিলেন, তার সম্বন্ধে এরকম আলোচনা করতেও পাপ হয়। যদিও ইদানিং মাঝে মধ্যে বড়ই উতলা হয়ে ওঠার বায়ু ধরেছিল, সবকিছুতে অতিরিক্ত দুঃখ পাওয়ার দোষ ছিল ওনার। আচ্ছা আচ্ছা, সংসারে কি সবকিছু ধরলে চলে? সে যাক, জি বলেছে যেখান দিয়ে চলে গেছেন মেয়েকে নিয়ে, দরজার মতোই নাকি সে দেখেছে ওখানে ছিল, অথচ সেখানে দেওয়াল ছাড়া যে কিছুই নেই। বৌটানকে দেখেছে নাকি আবার, সাজসজ্জায় খুব আড়ম্বর, খুব সেজে গুজে চলেছে। আমি তো কিছুই বুঝলুম না এসবে ঠাকুর মশাই, জগদীশ্বরেরই কৃপা যে আপনি আছেন।
বলে মহেশ মাথায় হাত ঠেকালো বিন্দুমাত্র বিনা কারণে। আমি বললাম, একটা কথা বুঝলাম না মহেশ, কমলকৃষ্ণের বউ বললে বিসূচিকায় মারা গেছেন সম্ভবত, তোমরা সঠিক জানো না?
সেরকমই শুনেছিলুম আসলে, অর্থাৎ এইসব তো বোঝেনি, গভীরে জিজ্ঞেস করলে বন্ধু বটে, তবু মানুষে কি মনে করতে কি করবে, কমল এসব নিয়ে আলোচনা তো করতে চায় না সঠিক।
মহেশের বাড়ির গায়ে লাগা বাড়িটাই ঘোষেদের, কিন্তু সদর দিয়ে কমলকৃষ্ণরা ঢোকে না আজকাল, তার কারণ মূল দরজা সহ বাড়ির সামনের দিকটা সম্পূর্ণই দাদা অমলকৃষ্ণের দখলে। বিবাদের জেরে ছোট ভাইয়ের বাস ইদানিং পেছন দিকের অংশে, যথেষ্ট বড় বাড়ি হওয়ায় স্থানাভাব ঘটার প্রসঙ্গ নেই বটে, কিন্তু ঢোকার এই ব্যবস্থা বেশ অসুবিধাজনক। ঝি চাকর ছাড়া ওদিক দিয়ে কারো ঢুকতে হতে পারে ভেবে পেছনের দরজা বানানো হয়নি, সেখানে পৌঁছানোটাই বলা যায় একটা সংগ্রাম, বর্ষার দিনে তো আরো। কলকাতা শহরে সবই তো আর রাজপথ নয়, আর উত্তর কলকাতার বহু গলি তো জানোই কিরকম সংকীর্ণ। তবে এখানে দুই বাড়ির মধ্যেখান দিয়ে যে পথ পেছনের দরজায় পৌঁছেছে তা এতই অপ্রশস্ত যে ছাতা সোজা করে ঢোকারও উপায় নেই, কোনো মতে বাঁকিয়ে ঢুকতে হয়, তাতেও হয় না। দুই দেওয়ালের পলেস্তারা খসে যায় ছাতার শিকে, তার উপর বেশ সোঁদা পরিবেশ রাস্তাটায়। মহেশ বেশ স্থূল চেহারার মানুষ, সে হাঁপাতে হাঁপাতে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল সামনে। তার ঊর্ধ্বাঙ্গের সাদা পিরানে ঘষা খেয়ে দেয়াল থেকে ভিজে শ্যাওলার কিছু গাঢ় সবুজ পরত উঠে গেল।
একটু কষ্ট হবে আপনার ঠাকুরমশাই, কেন যে এদিকটা সংস্কার করে না কমল বুঝি না।
ভাবলাম সংস্কার যে করবে, জায়গা কোথায়? মহেশের চেয়ে স্থূলতর কেউ যদি আসতে চেষ্টা করে গজালের মতো চিরকাল গোঁজ হয়ে আটকে যাওয়ার সম্ভাবনাও নিতান্ত কম নয়। মোট কথা, এরকম রাস্তা দিয়ে কোনো সম্পন্ন গৃহস্থের বাড়ি পৌঁছানোর কথা ভাবা যায় না। যদিও বৃষ্টি খানিক ধরে এসেছিল, দুদিকের বাড়ির ছাদ থেকেই ক্রমান্বয়ে জল পড়ে দরজায় যতক্ষণে পৌঁছালাম ততক্ষণে বেশ আদ্যপান্ত ভিজে গিয়েছি। ওই গলির বিবরণ তোমাদের দিলাম, তার আর একটাও কারণ আছে। ওখান দিয়ে ঢোকবার সময় আমার একটা তীব্র অতি প্রাকৃত অনুভূতি হয়েছিল, ঠিক বুঝতে পারলাম না কি ধরনের অমঙ্গল বা আদৌ অশুভই কিছু কিনা। তোমাদের তো বলেইছি দেবীর কৃপায় কিছু শক্তি পেয়েছিলাম এক সময়, সাধনা সম্পূর্ণ করিনি বটে কিন্তু অতিলৌকিক বস্তুর আঁচ করতে পারি। দুদিক থেকে চেপে আসা ওই গলির দমবন্ধ বদ্ধ ভাব তো ছিলই, তা ছাপিয়েও আমার ষষ্ঠেন্দ্রিয় বলছিল আরো কিছু আছে এখানে অগোচরে। তখনও অবশ্য আন্দাজ করতে পারিনি আমাকে দেখে কমলকৃষ্ণ ঘোষ এরকম তেলে বেগুনে জ্বলে উঠবে। তোমাদের আগেই বলেছি যে মহেশ সতর্ক করেছিল কমলকৃষ্ণের আচরণ একটু রূঢ় প্রকৃতির, কিন্তু এতটাও যে অভব্যের মতো ব্যবহার করবে আমার সঙ্গে সেটা আশা করিনি। নাস্তিক এক জিনিস, কিন্তু দেখলাম যুক্তিবাদ অন্ধবিশ্বাস হয়ে মানুষটার মজ্জায় মজ্জায় ঢুকে গেছে, এমন ভাবে যে সেই কুসংস্কারে তার শিষ্টতাটুকুও লোপ পেয়েছে। যে কোনো বিশ্বাসী অতিরিক্ত হলে বিপদ জানো তো। তবে কমলকৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার আগে বাড়িটা কিছুটা ঘুরে দেখার সুযোগ হয়েছিল, কারণ আমরা যখন পৌঁছলাম সে গিয়েছিল তার দাদার সঙ্গে ঝগড়া করতে। ঘোষেদের বাড়িটাকে প্রকাণ্ড বললে কম বলা হয়, ঢোকার পর সেটা আরো বুঝতে পারলাম। পাথুরিয়া ঘাটা বা শোভাবাজারের যে কোনো বনেদি বাড়ি আন্দাজ করে নাও প্রথমে, তারপরে আরো বেশ কিছু ঘর যোগ করে দাও। এভাবে না ভাবলে তোমার আমার মতো মধ্যবিত্তের ধারণার পরিসরে বাড়িটার আয়তন কুলোবে না। তবে অবস্থা যে বেশ পড়তি তাও বুঝতে বিন্দুমাত্র সময় লাগে না। কমলকৃষ্ণের অংশ তার দাদার চেয়ে অপেক্ষাকৃত ছোট শুনলাম। সামনের মহলের তিন খিলানযুক্ত ঠাকুর দালানে নাকি এককালে দুর্গা পুজো হতো ধুমধাম করে, আজকাল সেসব বন্ধ। কিন্তু এই পেছনের অংশের দালানের এক কোণাতেও অনায়াসে কোনো স্কুলের বার্ষিক স্পোর্টসের সম্পূর্ণ আয়োজন করা যেতে পারে। মানুষের ভাবে এক হয় অন্য কিছু। পেছন দিকের এই অংশ সামনের আদলে কোনো পূর্বপুরুষ তৈরি করেছিলেন বাড়ন্ত পরিবারের স্থান সংকুলানের জন্য। সামনে যেমন সেরকমই আরও একটা সম্পূর্ণ চক মেলানো মহল, মাঝে প্রশস্ত উঠোন, তার চারদিকে ঘরের সারি। কিন্তু এখন সেই সব ঘরের বেশিরভাগই তালাবন্ধ পড়ে আছে, পরিবারে মানুষ প্রায় নেই বলতে গেলে, কে ব্যবহার করবে? বাড়িটির হতশ্রী অবস্থা সত্ত্বেও ঢুকেই কেমন একটা আলগা আকর্ষণ অনুভব করলাম, বিগত যৌবনা কোনো সুন্দরীর মতো, যার শরীরে জড়া কিন্তু চোখের তারায় এখনো অন্য কোন যুগের অনিবার্য লাস্য ধরা রয়েছে, চোখ ফেরানো মুশকিল হয়। যজ্ঞে বাড়িটা ভেঙে চুরে গেলেও উঁচু খিলানের শাড়ি আর উঠোনের ঠিক মধ্যিখানে বহুকাল নষ্ট হয়ে পড়ে থাকা মার্বেলের ফোয়ারা দেখে অতীতের ধুমধাম আন্দাজ করা যায়। ওই উঠোনের সামনে দাঁড়িয়ে আমার ঠিক কি হলো বুঝলাম না। এক মুহূর্তের জন্য যেন চোখের সামনে ভেসে উঠল সম্পূর্ণ অন্য এক চিত্র। একই উঠোন, একই ঘরের শাড়ি, কিন্তু পলেস তারা খসে দাঁত বেরিয়ে পড়া এই বাড়ি নয়, দেওয়ালে বরং নতুন চুনকাম হয়েছে। যেন লাল শান বাঁধানো মেঝেতে এখনো সাদা রঙের ছিটে কোথাও কোথাও তোলা যায়নি, ব্যস্ত হয়ে লোকজন ঘোরাফেরা করছে। ঝি মাছ উঠতে বসেছে, আর ঠিক কিভাবে কাটতে হবে তা পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছেন বাড়ির গৃহিণী। এই ব্যস্ত জীবনের ছবির মধ্যেও কোমল শান্ত ব্যক্তিত্বের কারণে তার দিকে আলাদা করে চোখ পড়ে গেল। কস্তা পেড়ে শাড়ি পরা সুন্দরী মাঝ বয়সী মহিলা, বয়স হয়তো মধ্য তিরিশ নয়, গভীর মনোনিবেশের সঙ্গে ঝিয়ের কাজ লক্ষ্য করছেন। আশ্চর্যের বিষয়, দেখলাম কোনো এক অজ্ঞাত কারণে তার গায়ে ভর্তি সোনার অলঙ্কার। বাউটি পুঁছে পরিহিত হাত নেড়ে যখন ঝিকে নির্দেশ দিচ্ছেন, গয়না ঝনঝন করে উঠছে। কপালে টিকলি, কোমরে সরু বহুমূল্য হীরা খচিত চন্দ্রহার, চোখ ধাঁধিয়ে যায়, আর কেমন যেন সবকিছুর সঙ্গে বেমানান। এত গয়না পড়ে থাকে কে বাড়িতে? আশ্চর্যের আর একটা জিনিসও লক্ষ্য করলাম, এত গয়না পড়েছেন যদিও কিন্তু গলায় কিছু নেই। বাঙালি ঘরে সধবা মেয়েদের গলা খালি রাখতে দেখা যায় না তো জানোই, স্বামীর অমঙ্গলের ভয় অন্তত সরু একটা সুতো হলেও পরেন। এক্ষেত্রে মহিলার সধবা বোঝাই যাচ্ছে, এবং সারা শরীর অলঙ্কারময়, অথচ গলা সম্পূর্ণ খালি। এই সব ওই কয়েক মুহূর্তের ব্যাপার, যদিও তাকিয়ে আছি অবাক হয়ে, বোঝার চেষ্টা করছি এ কি ধরনের মনের ভুল। হঠাৎ লক্ষ্য করলাম ভদ্রমহিলা আমার দিকেই চোখ তুলে স্থির দৃষ্টিতে তাকালেন। ঠোঁটের কোনায় দেখলাম হালকা হাসির আভাস ফুটে উঠল, যেন পরিচিত কাউকে দেখেছেন অনেকদিন পর। জানো, এরকম দৃষ্টি বিভ্রম এর আগে কোনোদিন হয়নি আমার। এতটাই বাস্তব মনে হলো হাত বাড়ালে ছুঁতে পারব। অনুভব করলাম শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। যেটা মনের দাগ কেটে গেল তা হল তাঁর করুণা মাখা দুই চোখের মধ্যের গভীর বিষাদ। একবার এক বড়লোক ভক্তের বাড়িতে দাঁড়ে শেকল দেওয়া ঝিমিয়ে পড়া এক বাহারি টিয়াকে দেখেছিলাম এক চোখ খুলে আমার দিকে তাকাতে, সেই চোখেও মনে পড়ে গেল এরকমই বিষাদ মাখা করুণা ছিল। ওই এক মুহূর্তেরই ভ্রম, যদিও চটকা ভেঙে শুনলাম মহেশ ডাকছে।
ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কি দেখছেন ওদিক পানে?
বাঁধা কেটে গেল প্রায় সঙ্গে সঙ্গে। আসন্ন সন্ধ্যার ম্যাড়ম্যাড়ে আলোয় আমি বাড়ির যেদিকে তাকিয়ে আছি তার এক কোণে বাসা করেছে পায়রারা, বকম বকম ডাকছে। কোথায় চুনকাম, কোথায় সরগরম বাড়ি, এখানে ঝাঁট পড়ে না ঠিক করে। বাসার নিচে কতদিনের খড় কাঠি ডালপালা ছড়িয়ে পায়রাগুলো নোংরা করে রেখেছে একেবারে, কেউ পরিষ্কার করার উদ্যোগও দেখায়নি বহুদিন বোঝা যায়। মানুষের অভাবেও বাড়ির যেন শ্রী কমে গেছে আরো খানিকটা, স্বাভাবিক। মেয়ে আর কমলকৃষ্ণকে বাদ দিয়ে আজকাল যারা থাকে এই অংশে তারা সংখ্যায় অল্পই কয়েকজন, এবং সকলেই ভৃত্য স্থানীয়। মনটা একটু দমে গেল, আর ওই অপ্রাকৃতের যে অনুভূতিটা, সেটা দরজা দিয়ে ঢুকেও পেছন ছাড়েনি। কমলকৃষ্ণের মেয়ের ঘরে মাটিতে যে ঝি সুতো, সে ছোটবেলা থেকেই তারই দায়ের কাজ করত। এই পরিবারের বহুদিনের বিশ্বস্ত মানুষ, অল্প বয়সে বিধবা হয়ে সহায়হীন অবস্থায় ঘোষেদের বাড়িতে আশ্রয় পায়, তারপর আর ফেরার জায়গাই বা কোথায়, এখন বয়সের ভারে মনে পড়েছে। আপাতত ক্রমাগত কেঁদে কেঁদে আরো দুর্বল বোধ করছে দেখলাম। মহেশ্বরকে দেখে কান্নার দমক প্রথমে আরো কিছুটা বাড়ল, তারপর খানিক সামলে বলল,
আমি কি মৌ ঠাকুরকে চিনি না দাদাবাবু, আপনি বলেন। আর গায়ে কত যে জড়োয়া জড়াইছেন, আমি ভাবি এত গরম অত গয়না পরলে মা ঠাকুরের কষ্ট হবে না। পড়তেন মা অনেক, কিন্তু তা বলি রাতের বেলা, তারপর ঘুম কাটতে ভাবলাম, উমা এই কি কাণ্ডটাই না দেখলাম, এই খান্ডায় দরজা এলো কোথেকে, মা ঠাকুরুন এলেন কি করি, গেলেনি বা কোথা। দাদাবাবু আমারে কেউ বিশ্বাস করতে যে না দাদাবাবু, আমি নাকি বদাদবাবুর সঙ্গে সাত করি মেয়েটারে।
বাকিটা সে আর বলতে পারল না, ফুঁপিয়ে আবার কাঁদতে শুরু করল। কেউ সন্দেহ করা অর্থে বুঝলাম কমলকৃষ্ণই হতে পারেন এক্ষেত্রে একমাত্র। জিজ্ঞাসা করলাম, অনেক গয়না বলছো, কি কি ছিল, গলাতেও কি ছিল গয়না দেখেছিলে? ঝি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, বুঝতে না পেরে বলল,
মা ঠাকুরুন তো দিতেনি গায়ে অনেক জড়োয়া, কিন্তু তাই বলি অত রাতে।
মহেশও দেখলাম আমার এই প্রশ্নের আপাত অপ্রাসঙ্গিকতায় ঈষৎ বিস্মিত হয়ে তাকিয়ে আছে। স্বাভাবিক, প্রশ্নের তাৎপর্য শুধু আমারই ব্যক্তিগত এবং সম্ভবত অবান্তর বিভ্রম বটে। আরো কিছু প্রশ্ন মাথায় ঘুরছিল, দাইকে আর একটু আশ্বস্ত করে জিজ্ঞাসা করতে যাব, এরকম সময় কমলকৃষ্ণ রাগে গজগজ করতে করতে ফিরে এলো। দূর থেকেই শুনতে পাচ্ছিলাম ওই গলি দিয়ে কাউকে উচ্চ স্বরে বোঝাতে বোঝাতে আসছে,
শোনো আমি বলে দিলাম, এ আর কারোর কাজ নয়, এ দাদার কাজ, আমি বলে দিলাম। উফ, সম্পত্তির লোভ, কি যে লোভ, তোমার নিজেরও তো সন্তান আছে, পারলে পারলে আমার মেয়েটাকে লুকিয়ে রাখতে। হ্যাঁ আমি 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 এর শেষ দেখে ছাড়ব, হ্যাঁ আমি এর আমি এর শেষ দেখে ছাড়ব।
দেখলাম তার দৃঢ় বিশ্বাস পুলিশের রুলের গুঁতো পড়লে দাদা সব খবর এখনই উগড়ে দিত। তাকে না পারুক, চাকর বাকর কোনো একটাকেও ধরতে যে পুলিশ রাজি হয়নি, এতেই প্রমাণ জোড়াবাগান থানার দারোগা থেকে পাহারাওয়ালা সবাই টাকা খেয়ে বসে রয়েছে। কথা বলতে বলতেই কমলকৃষ্ণ ঘরে ঢুকল এবং আমার উপর চোখ পড়ায় থমকে গেল। আমার পরনে স্বভাবতই রক্তাম্বর, গলায় রুদ্রাক্ষের মালা, বেগ না ধরলে কলকাতা শহরে প্রসাদ জমানো যায় না। যাই হোক, তাতে কমলকৃষ্ণ যে একেবারেই খুশি হল না তার মুখ দেখে পরিষ্কার বোঝা গেল এবং কর্কশ গলায় অত্যন্ত রুক্ষভাবে বলল,
এই আপদটাকে আবার কে নিয়ে আসলো এখানে?
তারপর মহেশের দিকে চোখ পড়ায় বলল,
তুমি নিশ্চয়ই অশিক্ষিতই থেকে গেলে চিরকাল। শোন, তোমার এইসব আজগুবি মাদুলি তাবিজে বিশ্বাস থাকতে পারে মহেশ, কিন্তু সেই দুর্বলতার সুযোগে কোনো ভণ্ড বাবাজিকে আমি তো প্রশ্রয় দেব না।
আমার দিকে ফিরে কমলকৃষ্ণ রূঢ় স্বরে বলল,
এখনই এখনই বেরিয়ে যান এখান থেকে।
আরে কাকে কি বলছো কমল?
এভাবে অপমানিত আমাকে হতে হয়েছে বলে মনে পড়ে না এর আগে। ভিক্ষে করে খেয়েছি, পদে পদে বিপদে পড়েছি, আবার অচেনা মানুষের বাড়িতে বিনা দ্বিধায় আশ্রয় গ্রহণ করেছি, সেসব তো তোমরা জানোই। কিন্তু ফোঁপড়া এরকম অহংকার আর শূন্য গর্ভ শহুরে দ্বন্দ্বের সঙ্গে পরিচয় হয়নি তার আগে। যে বিদ্যের প্রমাণ দিতে হয় মানুষকে অপমান করে, সে আর কিসের বিদ্যে? তখনও শহরে আমার বেশি দিন হয়নি, আমাদের গ্রাম বাংলার লোকেরা তো জানুই মিষ্টভাষী আর অতিথি বৎসল হয় সচরাচর। শহরেও যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে এর আগে, তারাও স্বভাবতই বিশ্বাস থেকেই এসেছে আমার কাছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। তারপর হল রাগ, দেখলাম ক্রোধে আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটা কোষ দপদপ করছে। মহেশ্বর দেখলাম ভেলা চাকা খেয়ে চুপ হয়ে গেছে। বন্ধুর এই রুক্ষ আপ্যায়নে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে এক কোণায় স্থানুর মতো দাঁড়িয়ে মনে হলো মাটিতে মিশে যেতে পারলে বোধ হয় খুশি হতো। বললাম, মহেশ চলো এখান থেকে। এ কোথায় নিয়ে এলে আমাকে?
হ্যাঁ চলুন 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 ঠাকুর মশাই।
সারা দেহ মাথা ঝাঁঝা করছে রাগে, বুঝলে? দ্রুত বেরিয়ে আসছিলাম ঘোষেদের বাড়ি থেকে। মহেশ ও সদ্য এরকম ভয়ানক অপদস্থ হওয়ার জড়তা কাটিয়ে পেছনে আসছে দৌড়ে দৌড়ে কি সব বলতে বলতে, যদিও আমার কানে সেসব ঢুকছিল না। দরজা খোলার আগে পর্যন্ত ভাবছিলাম এই বাড়িতে কোশিং কালো আর পা রাখব না। মহেশ সত্যিই আমাকে এখানে এনে ঠিক করেন, কিন্তু দরজা ঠেলে বেরোতেই যেন একটা ধাক্কা লাগলো, বুঝলে? সেই অতি প্রাকৃতের অনুভূতি এই অল্প সময়ের মধ্যেই আরো যেন বেড়ে উঠেছে অনেকটা। সন্দেশে পাক দেওয়া দেখেছ তো, ময়রা আছে যত খোড়ায় তত জল উবে ছানা আর চিনির মিশ্রণ ঘন হতে থাকে কড়ার মধ্যে। এখানেও অদৃশ্য কোনো পাকে যেন সেরকমই অপার্থিব কিছু ঘনীভূত হচ্ছে। জিলিপির থকথকে রসের মতো চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে, আর একটা ঘন অন্ধকার যেন কুয়াশার মতো পাক খেয়ে নামছে। এমনিতেই বৃষ্টির দিন, তার সঙ্গে বাতাসে একটা ঠান্ডা ভিজে ভাব গায়ে চাদরের মতো জড়িয়ে যাচ্ছে যেন। থমকে গেলাম। বরাকরের ধারে সেই তান্ত্রিকের কথা তো তোমরা জানোই, মধুসুন্দরী দেবীর মন্ত্র পেয়েছিলাম যার থেকে। স্নেহ করতেন আমাকে, কিন্তু মন্ত্র কিছুতেই দেবেন না। গৃহ ত্যাগের যে আমার নাকি গৃহের প্রতি আসক্তি বেশি, শুধু নিজে বুঝতে পারছি না এই যা। কিন্তু তারপর পাহাড়ি বিচ্ছু কামড়ালো সাধুজিকে, অনেক সেবা টেবা করে সারিয়ে তুললাম, তিনিও কৃতজ্ঞতার বসে আর নিরাশ করতে পারলেন না, দিলেন মন্ত্র। এরপরে যখন চলে আসছি, বুঝলে, কাছে ডাকলেন। ভাবলাম আবার কি বলবে বুড়ো, তখন অল্প বয়স, অধৈর্য, যা হয় আর কি। অনভিজ্ঞ জেলের মতো ভাবছি দুবার মন্ত্র আওড়ালেই দেবী এসে বোধহয় মাছের মতো আমার জালে জড়াবেন। সাধুজি বললেন,
তোমাকে মন্ত্র দিয়ে ভুলই করলাম বোধহয়, তাও কয়েকটা কথা যদি পারো শুনে চলো। মন্ত্র দেখতে পাও না বটে, কিন্তু এগুলো অস্ত্রই, আর সাধারণ অস্ত্র নয়, ভয়ানক। যদি ভুল ব্যবহার করো যেন পতন হবেই। সবাই এর অধিকারী হয় না। মনের মধ্যে যে পশু ভাবটা আমাদের সকলেরই থাকে, সেটাকে বাগে না রাখলে বিপদে পড়বে। ক্রোধ, হিংসা, খিদে, লালসার শরীর তো, ওসব আয়ত্তে না রাখলে প্রকৃত সাধু হওয়া যায় না। ভেতরের জন্তুটাকে বাগে না রাখলে বিপরীত ক্রিয়া হবে, উল্টে দেখবে সমস্ত বদগুণগুলোই আতস কাচের মধ্যে দিয়ে দেখার মতো আরো প্রকট হয়ে উঠেছে।
সাধুজির বোধহয় আমার উপর বিশেষ ভরসা ছিল না, তাই বারবার বললেন। কিন্তু সেসব আপ্তবাক্য কি তখন ভালো লাগে শুনতে? শুনিও নি। সাধুজির কথা অগ্রাহ্য করে কিরকম বিপদে পড়েছিলাম তার অনেক কিছুই তো তোমরা জানো। ওফ, মধুসুন্দরী দেবীর সেই দিনগুলো। আমি ভাবছি দেবীকে বশ করছি, আর এদিকে যে দেবীরই বোনা অপ্রাকৃত প্রেমের জালে সেই অর্বাচীন আমি ধরা পড়ছি, তখন কি আর তাকে আর তখন বুঝছি? ওই বরাকরের পাশে উন্মাদ হয়ে মারাই পড়ছিলাম এক সময়। সে যাই হোক, ভয় বস্তুটা খুবই কাজের জানো তো। ভয়ের দ্বারা যত সহজে কার্যসিদ্ধি হয় অন্য কিছুতে হয় না। সেই দুর্ভোগের পর পাছে আবার ওরকম কিছু হয়, রীতিমতো অভ্যাস করতাম নিজের আসক্তিগুলোকে সত্যি সত্যি সংযমে রাখতে। ওই সংকীর্ণ গলিতে দাঁড়িয়ে সাধুজির সেই শেষ পরামর্শটুকু মনে পড়ে গেল। ভেবে দেখলাম ঘোষেদের বাড়ি থেকে যেভাবে ক্রোধে বেরিয়ে এলাম সেও তো আসক্তিরই একরকম প্রকাশ। সেই ক্রোধকে প্রশ্রয় দিয়ে গর্হিত কাজ করছি। যদি নিজের মনকে বাগিয়ে না আনতে পারলাম আজকে, তাহলে আর কিসের সাধন ভজন করি? শুধু কুষ্ঠি দেখে কয়েক পয়সা রোজগারের জন্য তো আর বৈরাগ্যের পথে বেরিয়ে পড়িনি। যদিও আমি সামান্য গণৎকার, কি সাহায্য করতে পারবো এক্ষেত্রে জানি না। তাও নিষ্পাপ একটা ছোট মেয়ের বিপদ দেখে সাহায্যের চেষ্টাটুকুও না করা কৌলাচার নয়। ফিরে গেলাম আবার বন্যার জলের মতো অনিচ্ছার স্রোত ঠেলে। মহেশ আমার এই আচমকা মত পরিবর্তনে বিভ্রান্ত হয়ে আবার দেখলাম ফিরে আসছে আমার পেছনে। কি কারণে এতটা অসম্মানের পরে ওই বাড়িতে আবার ঢুকছি বুঝলাম সে একেবারেই ধরতে পারছে না। কমলকৃষ্ণ আমার ফিরে আসায় বিস্মিত হলেও কিছু বলল না। এবার বোধহয় দাদার সঙ্গে বাগবিতণ্ডার রেশটা কেটে গিয়ে একটু ঠান্ডা হয়েছে ততক্ষণে। আমারও ওখানে বেশি সময় ব্যয় করা স্পৃহা ছিল না, বললাম, কমলকৃষ্ণ আপনার বিশ্বাস আপনার নিজস্ব, তবে যা মনে হলো একটি নিষ্পাপ শিশুর ক্ষতি হওয়ার বিলক্ষণ সম্ভাবনা, না হলে আবার ফিরে আসতাম না। আমার যতদূর মনে হয়েছে হাতে সময় কমই, বিষয়টাকে গুরুত্ব দিলে ভালো করবেন। আমার নিজের কোনো সুবিধার জন্য আপনাকে বিভ্রান্ত করছি ভাবলে ভুল হবে। পরমেশ্বরের কৃপায় আমার পশার আর যাই হোক আপনার মতামতের উপর নির্ভর করে না। এবার সত্যি বেরিয়ে এলাম। মহেশ পুরো ব্যাপারটা একটু দূর থেকে কুণ্ঠার সঙ্গে পর্যবেক্ষণ করছিল। আমাকে ডেকে এনে হেনস্তার মুখে ফেলায় সে নিজেকেই দোষী সাব্যস্ত করে রেখেছিল। এবার দেখলাম আমার বক্তব্যে দৃঢ়তায় তার চোখে মুখে শ্রদ্ধা ফুটে উঠেছে। তার সঙ্গে কমলকৃষ্ণকেও যে উচিত জবাব দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা গেছে তাতে বিশেষ সন্তুষ্টও মনে হল। এটা আন্দাজ করা কঠিন নয় যে কমলকৃষ্ণর যা অহংকার তাতে মহেশের বুদ্ধিশুদ্ধি নিয়ে সে ঠেস দিয়ে কথা বলেই থাকে, আর তাতে মহেশও লাকসই উত্তর খুঁজে পায় না। সে সরল ব্যবসায়ী, ভাষার ওপর দখল কমই। আহত অনুযোগের সুরে সে আমার পেছনে বলতে বলতে এলো,
ঠাকুরমশাই, কমল ডাব সাহেবের কলেজে বিজ্ঞান পড়ায় বুঝলেন, ও কি বোঝে জগতের, ম্লেচ্ছদের সাথে মিশে যাচ্ছে তাই খায়, সেসব আপনি ভাবতেও পারবেন না, ম্লেচ্ছ হয়ে বসে আছে একেবারে বুঝলেন না, না হলে আপনার মতো ত্রিকালজ্ঞ মানুষের সাথে ওভাবে কথা বলে? গৃহে নিত্যকর্মও তো বন্ধ করে দিয়েছে, সেই কবে হবে না প্রেতের উপদ্রব? আপনি বলুন, উপায় থাকলে আপনাকেও আসতে বলতুম না, কিন্তু বড় ফুটফুটে বাচ্চাটি, আমারই তো মেয়ের মতো।
মহেশের কথায় সেভাবে মনোযোগ দিতে পারছিলাম না, কারণ সবের পেছনেই অস্বস্তিকর অপ্রাকৃতের অনুভূতিটা মহুয়া ফুলের গন্ধের মতো ছড়িয়ে চলেছে আমার সমস্ত চেতনা জুড়ে। আরো বেশি অস্বস্তি, কারণ অনুভূতিটাকে আমি ঠিক বুঝেও উঠতে পারছিলাম না। অতিপ্রাকৃত মানেই তো অমঙ্গল নয়, কিন্তু এ যেন এই জগতের বাইরে জমে থাকা গভীর গাঢ় কোনো মাতাল করা বিষাদ, যে বিষাদের মধ্যে বেশিক্ষণ থাকলে নিষ্পৃহ লাগে। জানো তো মহুয়া ফুলের তীব্র সুগন্ধে কিরকম মাতোয়ারা করা আলস্য চেপে ধরে? গেছো কখনো পশ্চিমে? সেরকম সুগভীর আলস্য। মহেশের অনুভূতির স্তর যদিও স্থূল বললেই চলে এই তোমাদেরই মতো, কিন্তু দেখলাম সেও অনুভব করতে পেরেছে। কথা বলতে বলতে ইতস্তত করে থেমে গেল। কি যেন ভাবছে দেখে জিজ্ঞাসা করলাম, কি হলো মহেশ, কি ভাবছ? একটু অন্যমনস্ক হয়ে মহেশ বলল,
ঠিক যে বোঝাতে পারবো তা নয় ঠাকুরমশাই, কি যে হয়েছে কি বলবো,
মনটা বড় খারাপ আজ। আজকাল যে কি পরিমাণ বিষণ্ণ লাগে আপনাকে বলে বোঝাতে পারবো না। জীবনে কি করলুম দেখি বলুন তো সত্যি করে।
বোঝার কিছু ছিল না। মহেশ ঘোর ব্যবসায়ী, তার জীবনে উপার্জন আর পরিবারের চেয়ে বৃহত্তর কোনো আকাঙ্ক্ষা দেখেছি বলে মনে পড়ল না। ওই ছোঁয়াচে বিষাদেরই আভাস মহেশও পেয়েছে বুঝলাম, পেয়ে ম্রিয়মাণ হয়ে পড়েছে। তোমরা সাধারণ চোখ দিয়ে ভাত না কাঁপলে দেখতে পাও বটে, কিন্তু আসল জগৎ তো থাকে জলের নিচে। তার কি ছুটের পাও কখনো? কি সে ঠোকরালো ফাতনায় তা চোখে পড়ে? সেসব পড়বে না, অন্তর্দৃষ্টিও লাগবে না, খানিক অভ্যাস করলেই হয়তো দেখতে পেতে এই ঘরেই এক্ষুনি। আমরা ছাড়া আরো কত রকমের জীব আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। দাও দেখি একটা।
তারানাথ আর একটা সিগারেটের জন্য হাত বাড়াল। গল্পে সাময়িক জ্যোতিচিহ্ন পড়ায় লক্ষ্য করলাম বাইরে ঝড়ের দমক বিন্দুমাত্র কমেনি। ঘরের কোণে চাপ চাপ অন্ধকার হ্যারিকেনের কাঁপা কাঁপা আলোয় যেন আরো জমাট বেঁধে আছে। বাইরের হাওয়ার দমকে জানলার হুড়কোগুলো ভেতর দিকে ঠেলে আসছে, কেউ যেন উপড়ে ফেলে আজ ঢুকেই পড়বে ঘরে। তারানাথের ওপর বীতশ্রদ্ধ প্রতিশোধকামী অশরীরীর সংখ্যা নিতান্ত কম হবে না ভেবে বিশেষ স্বস্তি পেলাম। দুর্যোগের সুযোগে তাদের কেউ কেউ যে ঢোকার চেষ্টা করছে না তা কি আর বলা যায়? একরাশ ধোঁয়া ছেড়ে সামনে রাখা নারকেলের মালায় ছাই ঝেড়ে তারানাথ গল্পে ফিরল।
মহেশের হাতটা ধরে গলির বাইরে টেনে নিয়ে গিয়ে দেখলাম সে আবার প্রায় সঙ্গে সঙ্গেই উজ্জীবিত হয়ে উঠেছে আগের মতো, যেন গলির মধ্যে এই জমাট বিষাদের অনুভূতি সম্পূর্ণই ভুলে গেছে। সামনে মহেশের পিটন গাড়ি দাঁড়িয়েছিল, গত বছর পূর্ববঙ্গের কোনো জমিদারের থেকে সস্তায় কিনেছে। রোগামতো কোচোয়ান মলিন উর্দি পরে বিরস বদনে বসে পাঁচি তাড়াচ্ছিল। তাকে দেখে মনে হল মহেশকে অতিরিক্ত সস্তায় শ্রমদান করে থাকায় জীবনের প্রতি বিন্দুমাত্র আসক্তি তার আর বাকি নেই। ঘোড়াটাকে দেখে মনে হল সেও কোচোয়ানের মতো বিশ্বজগৎ নিয়ে বিশেষ রকমের নিষ্প্রিয়, বোধহয় জীবজগতে বানপ্রস্থের প্রচলন বা সুযোগ কোনোটাই না থাকায় অগত্যা একটা চটের বস্তা থেকে অভ্যাসবশত জাবনা খাচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছিল, কোচোয়ান আমাকে পৌঁছাতে হতে পারে সেই আশঙ্কায় দেখলাম আরো ত্রস্ত হয়ে উঠেছে। সেসব বিন্দুমাত্র খেয়াল না করে আমাকে গাড়িতে তুলে দিয়ে মহেশ বলল,
ঠাকুরমশাই নিশ্চিন্তে যান, আপনাকে একদম ঘরের সামনে নামিয়ে দিয়ে আসবে। এ আমার খুব বিশ্বাসী, ওর মতো কর্ম পাগল লোক আপনি পয়সা দিয়েও দুটি পাবেন না।
সেকালের ফিটনে নিশ্চয়ই চড়নি, ও চড়ার থেকে পারলে হাঁটাই ভালো। ঝকর ঝকর করতে করতে যতক্ষণে বাড়ি ফিরলাম মনে হলো সেই ঝাঁকুনিতে শরীরের কোনো অঙ্গই বোধহয় আর নিজের জায়গায় নেই। মাঝে বৃষ্টি শুরু হওয়ায় জানলা তুলে দিয়ে ভেতরটা ভেপসেও গেল, আর নড়বড়ে জানলার ফাঁক ফোঁকর দিয়ে জল চুঁয়ে ঢুকে আমার জামা কাপড় ভিজিয়ে দিল। তবে ওই বিশ্রী ভিজে ব্যবসা ভাবও আমার বোধ হল যেন খোসেদের বাড়ির থেকে অনেকটাই স্বস্তিকর। যাই হোক, সেকালের বড় লোকেরাও খুব আরামে যাতায়াত করত না বুঝলে, আজকাল তোমরা মোটর বাসে চড়ে সেসব দিন কি ছিল বুঝবে না। পরদিন কাক ভোরে কমলকৃষ্ণের ভৃত্য এসে হাজির, এরকম হতে পারে আন্দাজ করেছিলাম বটে, কিন্তু এতটা তাড়াতাড়িও কেউ আসবে আশা করিনি। সেই সময় আমার রোজ ভোরে গঙ্গা স্নান করার বাতিক ছিল, এখনকার মতো বয়সের আলস্য জেঁকে বসেনি। ঘাট থেকে সবে ফিরেছি, দরজায় কড়া নাড়ার শব্দ। খুলে দেখি কমলকৃষ্ণের কর্মচারী, যাকে কাল দেখেছিলাম তার সঙ্গে বাড়িতে ঢুকতে। মুখে চোখে ত্রস্ত আশঙ্কার ছাপ। সে বাড়িতে ঢোকার আগেই দরজাতেই দাঁড়িয়ে বলল, আপনাকে এখনই আসতেই হবে আমার সঙ্গে, ঠাকুরমশাই একবার চলুন। বললাম, কি হয়েছে একটু খুলে বলো, কে পাঠালো তোমাকে?
আগে কি যে বলি বাবু, তো বাড়িতে অনর্থ করছেন, বাড়িয়ে কিছু যে আর আসতে রাখছেন না।
দেখলাম খুবই বিচলিত হয়ে পড়েছে লোকটি, বহু পুরনো কর্মচারী, বাড়ির সমস্যাকে নিজের সমস্যা বলেই মনে করে। তাকে জল টল খাইয়ে একটু ধাতস্থ করে জানলাম, কমলকৃষ্ণ কাল রাত থেকে অদ্ভুত পাগলামি শুরু করেছে। আমরা চলে আসার পর থেকেই নাকি যা হাতে পাচ্ছে তাই দিয়ে দেয়ালে আর মেঝেতে বিভিন্ন জায়গায় গর্ত করে চলেছে। কারোর কথা শুনছে না। খবর পেয়ে এমনকি তার দাদা অমলকৃষ্ণ ঝগড়া ভুলে তাকে থামানোর চেষ্টা করেছে, লাভ হয়নি। বরং তাকেও যথেষ্ট কড়া কথা শুনিয়ে কমলকৃষ্ণ বিদায় করেছে। সবার সামনেই বাগানের শাবল নিয়ে এসে মেয়ের ঘরের দেওয়াল মেঝে ঠুকে ঠুকে ভেঙে ফেলেছে কমলকৃষ্ণ। বললাম, তোমার বাবু দেয়ালে গর্ত করে চলেছেন, কেন কিছু বলেছে?
আগে তাই তো বলছি, দেওয়াল মেঝে কিছুই যে আর আস্ত রাখছেন না, কেন কিছু বুঝতে পারছি না, কি সব বলছেন আবার। দিদিমণির ঘরটা তো দেখলেন কাল, আজ দেখবেন গিয়ে পুরো তচ নচ হয়ে গেছে। আপনি একবার চলুন ঠাকুরমশাই, যেতেই হবে আপনাকে।
পাঠালো কে তোমাকে আমার কাছে? সে উত্তর দেওয়ার অবশ্য দরকার হল না। আমাদের বিস্মিত করে দরজা ঠেলে ঘরে ঢুকল কমলকৃষ্ণ স্বয়ং এবং সঙ্গে মহেশ। কালকের রাজভারী সেই দাম্ভিক মূর্তি আর নেই। আত্মপ্রত্যয় দেখলাম এক রাতের মধ্যেই সম্পূর্ণ উবে গেছে। মুখে চোখে ভীতি এবং আশঙ্কা ছাপিয়ে আরো গভীরতর ক্লান্তির ছাপ। কমলকৃষ্ণ ঘরে ঢুকে খানিক ইতস্তত করল, তারপর দুই হাত জোড় করে আমার দিকে তাকিয়ে বলল,
আমি আমি অত্যন্ত অপরাধী অনুতপ্ত, পারলে ক্ষমা করুন।
কমলকৃষ্ণের আচরণের এই আমূল পরিবর্তনে মহেশের মুখে দেখলাম একটা পরিতৃপ্তির ভাব আসতে গিয়েও মিলিয়ে গেল। ছোটবেলায় স্কুলে পড়েছিলাম, কলিঙ্গ বিজয়ের প্রচেষ্টায় সম্রাট অশোক নাকি এত ক্ষয়ক্ষতি ঘটিয়েছিলেন সেই জয় বিশেষ উপভোগ করতে পারেননি। মহেশও সেরকমই খানিকটা দমে গেল।
কমল, ঠাকুরমশাই নিশ্চয়ই ক্ষমা করে দেবেন, কিন্তু তোমাকে অন্তর থেকে বলতে হবে, কাল যে কথাগুলো বলেছ কোন আক্কেলে বললে বলতো? নিজে একবার ভেবে দেখেছ কি? তোমার বিশ্বাস নাই থাকতে পারে, তাই বলে ওভাবে কথা কে বলে? তবে ঠাকুরমশাই তো মানুষ ভালো, উনি উনি একটা বিহিত করবেনই। দেখো দেখো,
আমার মাথা ইদানিং ঠিক নেই, বাড়ির অবস্থা সবই তো শুনেছেন। আমি মহেশের কাছে শুনেছি আপনি সাব্যস্ত মানুষ, বুঝবেন। কালকের পর কিভাবে মুখ দেখাবো বুঝতে পারছিলাম না। যা করেছি আপনার সঙ্গে তার কি আর ক্ষমা হয়? কিন্তু কিন্তু বাড়িতে যা ঘটছে আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না, সত্যি আমার যুক্তি বুদ্ধির বাইরে। আমার আমার মেয়ে ছাড়া আমার যে আর কেউ নেই। যদি যদি একবার ঠিক দয়া করে আসেন, আমি চিরকাল আপনার গোলাম হয়ে থাকব।
এত দূর বলে কমলকৃষ্ণ হঠাৎ আবেগের বসে যা করল, তার জন্য কেউই তৈরি ছিলাম না। এমনকি আমার মনে হল কমলকৃষ্ণ নিজেও সম্পূর্ণ তৈরি ছিল না। সে আচমকা নিচু হয়ে আমার পা ধরতে গেল।
দয়া করে একবারটি চলুন, একবারটি চলুন।
কোনো মতে হা হা করতে করতে ধরে তাকে পাশে বসালাম। অতি নাটকীয়তা আমার কখনোই পছন্দ নয়, কিন্তু পরিস্থিতির চাপে মানুষ যদি তার শেষ মর্যাদাটুকুও বিসর্জন দিতে চায়, সেই অসহায়তাকে বড় করুণ লাগে। বললাম,
আহা, আপনি কিছু ভুল ভাবছিলেন না। কলকাতা শহরে ভেগধারী ভণ্ড তন্ত্র ব্যবসায়ীর তো অভাব নেই, আমি তো কত দেখেছি। আপনার কতটা সাহায্যে আসবো তা বলতে পারছি না, কিন্তু যথাসাধ্য চেষ্টা করব। যদি কাল কি হয়েছিল সেটা এবার একটু বলেন।
আমার কণ্ঠস্বরে খানিকটা সহানুভূতির ছোঁয়া পেয়ে কমলকৃষ্ণ নিজেকে একটু সামলে নিল।
আমাকে আপনি বলবেন না, দয়া করে তুমিই বলুন।
বেশ, তাই বলব। কমলকৃষ্ণ তার বিবরণ শুরু করল।
কাল সন্ধ্যার মুখে আপনারা যখন চলে গেলেন, আমি অমিয়র ঘরে গিয়েছিলাম। অমিয়বালা আমার মেয়ের নাম, শুনেছেন হয়তো। বিছানার উপর বসেছি, ভাবছি কি করব, এমন সময় আপনি বললে বিশ্বাস করবেন না, অমিয়র গলা একদম স্পষ্ট যেন শুনতে পেলাম।
কমল কৃষ্ণ দেখলাম গলা সংযত রাখার চেষ্টা করছে বটে, কিন্তু পুকুরের স্থির জলে শরতের বাতাস যেমন ছোট ছোট স্রোত তোলে, সেরকম তার আওয়াজ কেঁপে কেঁপে যাচ্ছে।
প্রথমে ভেবেছিলাম অমিয় ফিরে এসছে নিশ্চয়ই, এতই কাছে আওয়াজ। চমকে দাঁড়িয়ে উঠলাম, স্বাভাবিক, কি ভাববো আর। এ আপনি ঠিক যেখানে বসে আছেন, ধরুন অত দূর থেকেই গলা পাচ্ছি। তারপর দেখলাম না, কোথাও নেই কেউ। এদিক ওদিক দৌড়ে গেলাম, চারিদিক তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, পালঙ্কের পেছনে, আলমারির ওপাশে, আলমারির ভেতরে, কোথাও কিছুই পেলাম না। ঘর থেকে বেরিয়ে দেখলাম চারদিক, কিচ্ছু নেই। গলা কিন্তু তাও শুনতে পাচ্ছি মাঝে মাঝেই, আবার দূরেও মিলিয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য, যেরকম বাচ্চারা করে না, যেন খেলছে, যেন দৌড়াদৌড়ি করে খেলছে। ইদানিং মা মারা যাবার পর থেকে ওকে খুশি হয়ে খেলতেও দেখিনি আর। সে আরো আশ্চর্যের কথা, যে মেয়ে গোঁজ মেরে পড়ে থাকত দিনের পর দিন, সে কোথায় খেলে বেড়াচ্ছে। আশ্চর্যের বিষয় কি জানেন, তারপর মনে হলো শব্দটা যেন আসছে দেওয়ালের ওপার থেকে, মানে দেয়ালের ভেতর থেকেই ভাবতাম, যদি না তা নিতান্তই অসম্ভব না হতো। পুরনো 40 ইঞ্চি দেওয়াল, সেকালের নিরেট গাঁথনিতে তো আর ফাঁক ফোঁকর থাকতো না। আর ফাঁক থাকলেই বা কি, 10 বছরের মেয়ে কি লুকিয়ে থাকতে পারে নাকি। ভাবলাম পুরনো বাড়ি, কোনো গুপ্ত কুঠুরি টুঠুরি ছিল হয়তো। আমার প্রপিতামহের আমল পর্যন্ত আমাদের পারিবারিক ব্যবসা বেশ রমরমা ছিল, বাড়িটা দেখে তো বুঝেইছেন। সেই সময় গোপনে সোনাদানা রাখার ব্যবস্থা কেউ যদি করে থাকে, নিতান্ত অবাক হব না। ভাবলাম সেরকমই কিছু খুঁজে পেল নাকি অমিয়। আপনি আপনি বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, বোধহয় সারা বাড়ি খুঁড়ে ফেলেছি। তারপর ওরকম কোন গুপ্ত ঘর তো ছেড়েই দিন, একটা অজানা কুলুঙ্গি পর্যন্ত নেই কোথাও। দেয়াল সম্পূর্ণ নিরেট, শাবল মারলে শাবল বেঁকে যায়, এমন শক্ত। তাও অনেকটা খসিয়ে দিয়েছি ঠাকুরমশাই, মেরে মেরে অনেকটা খসিয়ে দিয়েছি। কাল সারা রাত পিটিয়ে পিটিয়ে মেয়ের ঘরের সমস্ত দেয়াল ভেঙে ফেলেছি,
তাও আমার মাকে খুঁজে পাইনি।
দেখলাম কমল কৃষ্ণ নিজেকে আর সামলে রাখতে পারছে না, কান্নার একটা দমক তার ভেতর পাক খেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। প্রসঙ্গ ঘোরাতে পড়লাম,
একবার যাওয়া যাক তাহলে তোমার বাড়ি এখনই।
রাস্তা একটু ধাতস্থ হয়েছে দেখে কমল কৃষ্ণকে জিজ্ঞাসা করলাম,
তোমার স্ত্রীর ব্যাপারটাও শুনেছিলাম মহেশের কাছ থেকে, যতদূর শুনেছি ঝি তো তাকে চলে যেতে দেখেছে, খুবই আশ্চর্য ঘটনা বটে। তিনি এই যে বিসূচিকায় গত হয়েছিলেন তার ঠিক কতদিন হল? বছর দুয়েক। ক্রিয়াকর্ম ঠিকঠাক হয়েছিল?
কমল কৃষ্ণ খানিক অদ্ভুত ভাবে তাকালো আমার দিকে, কি যেন বলতে গিয়েও সম্পূর্ণ না বলে সংক্ষেপে জবাব দিল,
দুবছর হবে এই আসছে ভাদ্রে, ক্রিয়াকর্ম বলতে অস্বাভাবিক মৃত্যু তো।
আর বিশেষ জিজ্ঞাসা করলাম না, স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গ নিশ্চয়ই সুখপ্রদ নয়, তবু কমল কৃষ্ণ যেন কিছু লুকিয়ে যাচ্ছে এই বিশ্বাস আমার গেল না। অপঘাতই বা বলল কেন সেটাও ঠিক ধরতে পারলাম না, তবে তখনও অবধি যা শুনেছিলাম তা যে কখনোই সম্পূর্ণ কাহিনী হতে পারে না সেই বিষয়ে আমার আরো বেশি নিশ্চিত লাগছিল। কমল কৃষ্ণের বাড়ির দিকে যেতে যেতে অনুভব করলাম একটা উৎকণ্ঠা বোধ করছি, যা ঠিক আমার স্বভাবোচিত নয়। তোমরা তো জানোই জীবনে কম কঠিন পরিস্থিতির মধ্যে আমি পড়িনি, কিন্তু কোনো কারণে এরকম বিচলিত যেন মনে হলো আগে লাগেনি কখন, এসেই ছেলেবেলায় পরীক্ষার আগের অনিশ্চয়তার অনুভূতি। ভেবে দেখলাম যেহেতু কোনো পরিচিত ধাঁচের মধ্যে ফেলতে পারছি না ঘটনা বৃত্তকে, এক্ষেত্রে আমার করণীয় কি তা সঠিক বুঝতে না পারাই এই অস্বস্তির কারণ। সময় খারাপ চলে যখন তখন গ্রহ শান্তির ব্যবস্থা করা যায়, উচাটনের প্রতিকার আছে, কিন্তু এরকম আশ্চর্য ঘটনা তো শুনিনি আগে। যদিও চেষ্টা করব, তার বেশি নিশ্চিত কোনো প্রতিশ্রুতি এদের দিইনি বটে, তাও কমল কৃষ্ণ আর মহেশ ভোরবেলা নিরুপায় হয়ে যখন ছুটে এসেছে আমারই কাছে, সমাধান খুঁজে পাওয়ার কিছু দায়িত্ব তো আমার উপর বর্তায়, অথচ তারা জানে না আমারও তাদের মতোই অজ্ঞান দশা। তবে সে কথা জানিয়ে তাদের ভরসার জায়গাটুকু কেড়েও নিতে পারি না। দেখলাম চিলের ঝাঁকের মতো দিগন্তে পাক খাওয়া বিক্ষিপ্ত চিন্তাগুলোকে একটু গুছিয়ে এক জায়গায় করতে না পারলে কোনো নকশা ফুটে উঠবে না। তবে বিন্দুগুলো জোড়ার বড় অন্তরায় হল, কেউই যেন আমাকে ঠিক সবটা খুলে বলতে চাইছে না, কেন বলছে না সেটাও বুঝতে পারছি না। সব কিছুর শেষে যে প্রশ্ন বারবার ঘুরে আসছে মনের মধ্যে দেখলাম তা হল, কমল কৃষ্ণের বউয়ের ঠিক কি হয়েছিল? আর যদি দায়ী ঠিকই দেখে থাকে তাহলে কিসের আসক্তিতে তাঁর আতিবাহিক শরীর এখনো মুক্তি পেতে চায় না? কমল কৃষ্ণের বাড়ির সামনে মহেশের ফিটন থেকে আমরা যখন নামলাম তখন রাস্তাঘাটের লোকজন অনেকটাই বেড়ে গেছে। কাজের ঝিয়েরা ফিটন থেকে বাকিদের সঙ্গে রক্তাম্বর পরিহিত ব্যক্তিকে নামতে দেখে কৌতূহলী হয়ে দাঁড়িয়ে পড়েছে আর বোঝার চেষ্টা করছে কি ব্যাপার। গোয়ালারা সাইকেলে চড়ে ঘন্টি বাজাতে বাজাতে ব্যস্ত হয়ে ইতস্তত ধেয়ে চলেছে। পাশের রাজেন মল্লিকের বাজার থেকে এক বাজার ফেরতা বাবু দেখলাম মুটের মাথায় ঝুড়ি করে মাল চাপিয়ে তাকে অকারণে বকতে বকতে যাচ্ছে, আর তার পাশে এক ষাঁড় অনির্বচনীয় আনন্দে শাল পাতা চিবোচ্ছে আর সেই রগড় দেখছে। মোট কথা সব মিলিয়ে চারপাশের যে কোনো আর একটা সকালের মতো গতানুগতিক জীবন স্রোত। আন্দাজ করা অসম্ভব যে এই রাস্তারই ধারের এক বাড়িতে আশ্চর্য অতি প্রাকৃত কোনো ঘটনা ঘটে চলেছে। ওই সরু গলির এপার আর ওপার যেন সম্পূর্ণ অন্য দুই জগৎ। আমার মাথায় একটা বুদ্ধি এসেছিল। ওদেরকে বললাম, তোমরা ভেতরে যাও, আমি একটু বাইরে থেকে বাড়িটাকে দেখে পরে ঢুকছি। ওরা চলে যেতে একটা বিড়ি ধরালাম। বাড়িটা যে বেশ প্রকাণ্ড সেটা দেখলাম সামনের দিক থেকে অতটাও বোঝা যায় না, বহু জায়গায় মেরামতের দরকার হয়ে পড়েছে। শেষ রং আদৌ গত অর্ধ শতাব্দীতে হয়েছে কিনা তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। আমি দাঁড়িয়ে থাকাকালীনই দেখলাম সামনের দরজা দিয়ে মজুররা এসে কিসব মালপত্র নিয়ে গেল। অর্থাৎ সামনের অংশ দাদা অমল কৃষ্ণ খানিকটা গুদাম হিসাবেও ব্যবহার করে। আশপাশটা ঘুরে দেখছিলাম, এমন সময় চোখে পড়ল কমল কৃষ্ণের কর্মচারী পায়ে হেঁটে ফিরছে। আমার ওখান থেকে ফেরার পথে স্বভাবতই ফিটনে বাবুদের সঙ্গে তার বসার সুযোগ হয়নি। আমি অবশ্য তার জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ বাইরে। সে কাছে পৌঁছে আমাকে দেখতে পেলে একটু হেসে বললাম,
কি হুলজলটাই হইছে কদিন, মনটাই মিয়াই যায়। এ বাড়ির বিটিটারও যে কি হইল?
লোকটি কমল কৃষ্ণর পরিবারে বহুদিন যাবত রয়েছে, বোঝাই যায় বেশ অনুগত। সে যে বাড়ির কথা বাইরে বলতে চাইবে না তাই স্বাভাবিক, কিন্তু এক্ষেত্রে কাজ হল। বাড়িতে গত দিন কয়েকের উৎকণ্ঠায় সে দৃশ্যতই একটু সিঁটিয়েছিল। নিজের অঞ্চলের বাচন ভঙ্গির মধ্যে মায়ের আঁচলের মতো আশ্রয় থাকে জানো তো। সে আমার কথায় একটু যেন হালকা বোধ করল, বলল,
ঠাকুরমশাইও বাঁকুড়ার আছেন বটে?
একটা বিড়ি ধরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম,
ঘর কোথায়?
একটা দিলাম, কিছুতেই নিতে চায় না। তারপর কুণ্ঠার সঙ্গে বিড়িটা নিয়ে লুকিয়ে ফেলে বলল,
শালজুড়া, ওই জামবেদিয়া থেকে রঙ্গনাথপুর যাওয়ার রাস্তায় পড়ে।
কোন ছোট একটি গ্রাম, জায়গাটা সম্পূর্ণ বুঝলাম না, কিন্তু বললাম,
আরে ইয়ে তো দেখছি আমার পাশের গাঁয়ে ঘর, আমার গাঁ তো মালিয়াড়া রুদ্রপুর।
সেও নাম শোনেনি, আর সম্ভবত দুটো গ্রাম একে অপরের কাছেও নয়। কিন্তু তাতে কি, কিছুই এসে গেল না। দূর থেকে এসে কলকাতার শহুরে ভাষার সামনে নিজের গ্রাম্যতা ফাঁস হয়ে গিয়ে একবার না একবার অপদস্থ হতে হয়নি, এরকম গ্রামের লোক কমই পাওয়া যাবে। তাই হঠাৎ সত্যিই নিজের গাঁয়ের ভাষায় কেউ কথা বললে সেই পুরনো অস্বস্তিতে স্বস্তির প্রলেপ পড়ে। লোকটার নাম বাঁধন, 30 বছর কাজ করছে ঘোষেদের বাড়ি, এখনকার এই দুই ভাইয়ের বাবার আমল থেকে। বাড়ির দিকে তাকিয়ে সে বলল,
জইলে পুড়ে ছাড় খাড় হয়ে গেল ঘরটা ঠাকুরমশাই, দেখে মনটা খারাপ হয় এত। ঠাকুরমশাই, আপনি এদের জন্য কিছু ঠিক করে দেন, এরা মানুষ কিন্তু ভালোই বটে ঠাকুরমশাই। ওই বড় ভাইটা একটু ধরিও আজ, তবে এই কাজ সে করবে লাই, ছোট বাবু মানুষটার কথা ওরম খারাপ লন।
তাকে এবার চেপে ধরলাম,
বিহিত একটা তো করতেই চাই, কিন্তু তার আগে বলো তো বাবু বাঁধন, তোমার মা ঠাকুরুন কিভাবে মারা গিয়েছিলেন?
বাড়ির ভৃত্য স্থানীয়দের কাছে যত খবর থাকে বাকিদের কাছে তার সিকি ভাগও থাকে না, কিন্তু অপরিচিত মানুষকে সে তা বলবে কেন? যাই হোক, এক্ষেত্রে কাছাকাছি জায়গার লোক হওয়ায় কাজে দিল। সঙ্গে নৈতিকতার দিক থেকে তার কি কি অবশ্য কর্তব্য সেই সম্বন্ধে কিছু বাছা বাছা উপদেশ প্রয়োগ করায় সে অবিলম্বেই আমাকে সবটা বলে ফেলল। আমার অনুমান সত্যি, কমল কৃষ্ণের স্ত্রী কলেরায় মারা যাননি, সন্দেহ করেছিলাম বটে, কিন্তু আসল ঘটনা শুনে স্তম্ভিতই হলাম। তিনি করেছিলেন আত্মহত্যা। অমল কৃষ্ণ আর কমল কৃষ্ণের কোনোদিনই সদ্ভাব ছিল না। বড় ভাই বৈষয়িক কুমার গোবিন্দ, ব্যবসায় মন আছে কিন্তু বুদ্ধি নেই, ছোট জন ব্যবসা নিয়ে উদাসীন, তবে নিজের ন্যায্য ভাগ নিয়ে নির্লিপ্ত নন। তার উপর সে আবার ভয়ানক কুতার্কিক আর বদ মেজাজি। এরা দুজনে এদের বাবা যতদিন জীবিত ছিলেন ততদিন আপাত সৌহার্দ্য দেখিয়ে চলত, যদিও সেটা যে সাময়িক তা আন্দাজ করে বাবা বাড়িটাকে কার্যত দুই ভাগ করে দিয়েছিলেন, কিন্তু দলিলপত্র বানিয়ে সম্পূর্ণ ভাগ বাটোয়ারা করে ওঠার আগেই তিনি আচমকা সন্ন্যাস রোগে পরলোক গমন করলেন। প্রকৃত কোনো সমাধান না হওয়ার ফলে বিরোধ ক্রমে বাড়ল, তারপর একে একে হাঁড়ি আলাদা হল, এমনকি বাড়ির কাজের লোকেরাও ভাগাভাগি হয়ে যায় দুই মহলের মধ্যে। বাবুদের ঝগড়ার রেশে তারাও ইদানিং একে অপরকে রেয়াত করে না। বাড়ির ছিঁড়ি ছাঁদ দ্রুত পড়তির দিকে যেতে থাকে, এরপর সংস্কার হয় না, কর্মচারীরাও হাল ছেড়ে দেয় একে একে, ঝাঁট পড়ে না, আবর্জনার স্তূপ জমা হতে থাকে অব্যবহৃত দিকগুলোয়। অমল কৃষ্ণের ব্যবসা আগেই খারাপ চলত, এর মধ্যে উত্তরোত্তর ক্ষতি বাড়তে থাকে, তার মধ্যে দুই ভাইয়ের মধ্যেও বিরোধ, শেষে এইসব এমন জায়গায় পৌঁছল যে দুই মহলের মধ্যে দরজাগুলোও বন্ধ হয়ে গেল চিরতরে। বাস্তবিকই পেছনের মহলে যাওয়ার রাস্তা স্বভাবতই আগে সামনের দিক দিয়েই ছিল, কিন্তু সৌহার্দ্যের সময় কেটে যাওয়ায় এই বন্দোবস্তে বড় ভাইয়ের খানিক অন্যায্য সুবিধে হতে থাকে। ওই সুন্দরবনের দস্যুদের যান, যাতায়াতের পথ যার দখলে তার জোরজারি বেশি চলে। অমল কৃষ্ণ এই সুযোগে দুর্বৃত্ত হয়ে উঠল। কমল কৃষ্ণের দিকে কেউ ঢুকতে বেরোতে গেলেই ক্রমাগত খোঁটা দেওয়া দাঁড়াল তার নিত্য অভ্যাস। এইসব কারণে কমল কৃষ্ণ জেলের বসে একদিন ঠিক করে বসে পেছনের ঝি চাকরদের ব্যবহারের ছোট পথটাই তাদের যাতায়াতের মূল পথ হয়ে দাঁড়াবে। বললাম,
সবই তো বুঝলাম, তোমার মা ঠাকুরনের ভূমিকা এখানে কি?
এই উত্তরোত্তর স্ত্রী হারানো নাকি কমল কৃষ্ণের স্ত্রী মেনে নিতে পারেননি, তিনি ধীরে ধীরে নিরানন্দ হয়ে পড়েন। তবে বিশেষ করে সমস্যা ঘটে যখন একবার কুটুম বাড়ি থেকে হঠাৎ তাঁর ভাইয়েরা এসে হাজির হয়। কমল কৃষ্ণের কুটুম পরিবার ফরিদগঞ্জ নামে পূর্ববঙ্গের কোনো ক্ষুদ্র জমিদারির জমিদার। দেশকালের হিসাবে জায়গাটির তাৎপর্য খুব বেশি না হওয়ায় তারা পাথুরিয়া ঘাটার কমল কৃষ্ণের আভিজাত্যকে নিজেদের চেয়ে খানিক উঁচু চোখেই দেখে এসেছিল এতদিন। ভাইয়েরা উচ্চ আদালতে কোনো মামলার নিষ্পত্তির জন্য আগে থেকে না জানিয়েই দিদির বাড়িতে বহুদিন পর হাজির হয় অপ্রত্যাশিতভাবে, এবং এই লক্ষ্মী ছাড়া অবস্থা দেখে দিদিকে নাকি এমন সব কথা বলে যাতে তিনি যথেষ্ট হেনস্থা বোধ করেন। তারা যতদিন থাকে, বিশেষ করে নাকি বাড়িতে ঢোকার ওই সরু গলিটা নিয়ে প্রতিদিনই বিভিন্ন তির্যক মন্তব্য করতে ছাড়ে না। কমল কৃষ্ণের স্ত্রী তাদের সামনে এই অবস্থার পরিবর্তনকে তুচ্ছ হিসেবে দেখান বটে, কিন্তু জমিদারের মেয়ে কিসে যে কোথায় গিয়ে আঘাত করে তার ভেতরে এক গভীর ক্ষতের সৃষ্টি হয়। ভাইয়েরা চলে যাওয়ার পর এই মর্যাদা হারানো নাকি তিনি একেবারেই ভেঙে পড়েন। অবস্থার ফের দাগ কাটে তখনই যখন তা দেখা যায়। এভাবে অপদস্থ হয়ে তিনি এরপর বিছানা নেন কিছুদিনের জন্য, ডাক্তার বুদ্ধি আসে। এরপরের কাহিনী দুঃখেরই, কোনোদিনই আর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠতে পারেননি তিনি এই অপমান বোধের পর। আগে বাড়ি থেকে গঙ্গা স্নানে যেতেন, সেসব বন্ধ হয়ে গেল, কারণ ওই গলি দিয়ে তিনি পারত পক্ষে কোথাও যাবেন না তা প্রায় নিশ্চিত করে ফেললেন, বাড়িতেই থাকতেন। এই সময় বাঁধন লক্ষ্য করেছিল কিছু কিছু পরিবর্তন।
বাবুর সঙ্গে মা ঠাকুরনের তো ঝগড়া লেগেই থাকত, সে কি পেঁচাল বাবা, আমি তো ঘরে ঢুকতাম না তাও বুঝতাম।
তবে এই ঝগড়ার কারণ কি সে তা সঠিক বলতে পারল না। এসব পরিবারের অভ্যন্তরীণ ব্যাপার, তার এখতিয়ারের বাইরে। যাই হোক, এর পরের ঘটনা সংক্ষিপ্ত। অন্তত বাঁধন যতদূর জানে কয়েক বছর এভাবেই কেটে যায় শান্তির মধ্যে। এরপর একদিন শোনা গেল মা ঠাকুরুন বাপের বাড়ি চলে গেছেন, এই ব্যাপারটাও বুঝলে রহস্যাবৃত। বাঁধন গেছিল বাবুর সঙ্গে কাজে, ফিরে এসে নাকি বাবু অনর্থ করেন। তবে বাঁধন যেহেতু অন্দরমহলে কমই ঢুকত সে কানাঘুষোতেই শুনেছিল বাকিটা। নিজের বাড়ির লোকেদের নাকি চিঠি পাঠিয়ে ডেকে এনেছিলেন মা ঠাকুর কমল কৃষ্ণকে কিছুই না জানিয়ে, তাদের সঙ্গেই চলেও যান তিনি, কাক পক্ষীটিও যাবার আগে বুঝতে পারেনি। বাবু যা রেগে গেছিলেন সে নাকি দেখার মতো। এর কিছুদিন পরে শোনা যায় মা ঠাকুরুন কলেরায় মারা পড়েছেন, কিন্তু বাঁধন নিজেও এরপর গিয়েছিল বাবুর সঙ্গে ফরিদগঞ্জে। সে যা বিশাল বাড়ি কুটুমদের, পাইক বরকন্দাজ কি নেই, হাতিও দেখেছিল একটা, তবে নাকি ওদের নিজেদের নয়, বাঁধন শুনেছে সেটাকে ভাড়া করে আনা হয়েছিল কোনো কাজে। ওখানকার কর্মচারীদের কাছ থেকে বাঁধন জানতে পারে যে আসল খবর অন্য, মেঘনার জলে ঝাঁপ দিয়ে মরেছেন মা ঠাকুরুন, দেহ নাকি খুঁজে পাওয়া যায়নি। মেঘনা নদী কাছেই, দেখতেও গিয়েছিল বাঁধন, সে কি জল ওপার দেখা যায় না।
ওখানে খুঁজে পায় নাকি কেউ মা ঠাকুরুনের লাশ, কোলে বললো ওই কিছু না হয় তো কুমিরেই টেনে নিয়ে যাবে, মোহনা নাকি কাছে সেই জায়গার, ওরকম বড় নদী হয় তা তো জানি না ঠাকুর মশাই, সমুদ্রই সে এক প্রকারের।
মেয়ে কি মায়ের খুব নেওটা ছিল?
নেওটা মানে ঠাকুর মশাই, মাকে ছাড়া কান্দাকাটি কইরে ভাসাইন দিল না।
গলি দিয়ে ঢুকতে গিয়ে আজ অনুভূতিটাকে বুঝতে পারলাম আগের দিনের থেকেও আরো খানিকটা বেশি। গভীর হতাশার চোরাবালির মধ্যে তলিয়ে যাওয়া আবিষ্ট করা সর্বগ্রাসী সেই বিষণ্নতা, ভাবলাম এখন অন্তত জানি এর উৎস কি। তবু যেটা বুঝলাম না তা হল এতটাই বা কেন, এতই কি অবুঝ ছিলেন কমলকৃষ্ণের সহধর্মিনী, অবস্থার ফের তো হয়েই থাকে কপাল দোষে, মানাও কঠিন, তাই বলে আত্মঘাতী হবেন। ভেতরে কমলকৃষ্ণ আর মহেশ মুচ্ছমান হয়ে বসেছিল অমিয়বালার ঘরে। কমলকৃষ্ণকে একটা ফর্দ করে দিয়ে বললাম, এই উপচারের জোগাড় করতে হবে, কঠিন কিছু না, সাধারণ পূজারই সামগ্রী, আত্মার শান্তির জন্য একটা সস্তায়ন প্রক্রিয়া করা খুবই জরুরি। তারপর মহেশকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললাম, তোমার মেয়ের বন্ধু ছিল বলছিল না অমিয়বালা?
কি বলবো ঠাকুর মশাই, আলাদা করা যেত না দুটিকে, এক দেহ দুটি প্রাণ যেন।
যদি কিছু মনে না করো মহেশ, তার সঙ্গে একটু কথা বলা বড়ই জরুরি।
ভেবেছিলাম মহেশ গাঁয় গুঁই করবে, কিন্তু দেখলাম সে অরাজি হল না, বরং বলল,
সে কি কথা ঠাকুর মশাই, আপনি যা চাইবেন সে তো আমার শিরোধার্য, আপনি বিচক্ষণ ব্যক্তি।
মহেশের মেয়ের বয়স 10 ছুঁয়েছে, অমিয়বালার সমবয়সী বলে সই পাতাতে সুবিধে হয়েছিল, এবং দুজনকে একরকম অভিন্ন হৃদয় বলা চলে। তার বাড়ির কাছারি ঘরে বসে অপেক্ষা করছিলাম। মহেশ বলল,
ঠাকুরমশাই, মেয়ের বিবাহের বয়স হতে চলল, এবার পাত্র দেখা শুরু করতে হবে।
মহেশ, বয়স তো এখন অল্পই, যা করবে ভেবে চিন্তে করো। আজকাল দেখছো না, বিয়ের বয়স আর আগের মতো নেই। দেখে শুনে ভালো পাত্র দেখে বিয়ে দিও ক্ষণ পরে কখনো। গৌরীদানের প্রথা আর কোথায় আজকাল? তোমায় এসে তোমার পাথুরে ঘাটার লোকজনই চেপে ধরবে, ওরম বাল্য বয়সে বিবাহ দিলে।
তবে দেখলাম মহেশ আমার অন্য কথা বিনা বাক্য ব্যয় মেনে নিলেও এ কথায় বিশেষ সায় দিতে পারল না। এমন সময় মহেশের মেয়ে এসে ঘরে ঢুকল।
আয় মা, আয় আয়।
বাইরের অতিথি আসায় তাকে খানিক সাজিয়ে গুজিয়েই পাঠানো হয়েছে দেখলাম বাইরে, পাট ভাঙা শাড়ি পরিয়ে।
আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
আমাকে প্রণাম করে উঠে লজ্জা পেয়ে একটু দূরে দাঁড়ালো। জিজ্ঞাসা করলাম,
মা, তোর নাম কি? লজ্জা পেও না, আমি তোমার বাবার বন্ধুই।
মহেশ বলল,
মা, ঠাকুরমশাই আমার গুরু, কথা কও, আমি বলছি তো, কোনো ভয় নেই।
অমিয়বালার বন্ধুটির নাম হরিপ্রিয়া। নাম শুনে মহেশের দিকে একবার আর চোখে তাকালাম। এককালে হরিদাসীর প্রতি গভীর অনুরাগেরই আরেক নিদর্শন, তা বুঝতে বেগ পেতে হয় না। মহেশ দেখি চোখাচুখি করছে না, অন্যদিকে তাকিয়ে রয়েছে। হরিপ্রিয়া দেখলাম কথা বলতে ইতস্তত করছে, বারবার মহেশের দিকে তাকাচ্ছে। বললাম,
মহেশ, যদি কিছু মনে না করো, তোমার মেয়ের সঙ্গে একটু নিভৃতে কথা বলতে পারি? তোমার সামনে হয়তো অস্বস্তি পাবে শরীরের কথা বলতে।
মহেশ অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বেরিয়ে গেল। বললাম,
মা, তুমি আমাকে কাকাবাবু বলে দেখো, তোমার বাবা আমার বন্ধুই এক প্রকারের। এবার একটা কথা বলো তো আমাকে, তোমার বন্ধুর অমিয়বালার কি কোনো কষ্ট ছিল যা তোমাকে সে বলেছিল? আমাকে নির্ভয়ে বলতে পারো।
দেখলাম হরিপ্রিয়া উসখুস করছে বটে, যেন কিছু জানাতে চায়, তবু বলেও বলছে না।
তুমি আমাকে যদি জানাও, তাহলে হয়তো তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারি। তুমি চাও তো সে ঘরে ফিরুক? তোমার সই না সে? তুমি না চাইলে সে কি করে ফিরবে মা? যদি চাও সে নাই ফিরুক, তবে অবশ্য বলো না।
হরিপ্রিয়াকে এরকম বাঁকা পথে প্রশ্ন করায় সরল মেয়েটি আর সংযম রক্ষা করতে পারল না, অঝরে কাঁদতে শুরু করল।
আমাকেও তো কিছুই বলেনি কো, ওর মা তো বলেইছিল ওকে নিয়ে যাবে, বলেইছিল তো।
এরকম কিছু শোনার প্রত্যাশা করিনি। বললাম,
নিয়ে যাবে বলেছিল? তুমি জানলে কি করে মা? তোমার সই তো বলছো তোমাকে নিজের মুখে কিছু বলেনি।
দেখলাম মুখ লাল করে দাঁড়িয়ে আছে হরিপ্রিয়া, কিছু একটা বলতে গিয়ে আবারও অস্বস্তিতে আটকে যাচ্ছে। বললাম,
তোমার কোনো ভয় নেই মা, তুমি বললে তো অমিয়বালারই মঙ্গল। আমাকে বলো, কথা দিচ্ছি তোমাকে কেউ জানবে না।
হরিপ্রিয়া আর একবার ইতস্তত করল, তারপর বলল,
চিঠিতে পড়েছি যে।
কোন চিঠি?
অমিয়র মা ওকে নিকে গেল যে, সেই চিঠি। সে তো আমায় রাখতে দিয়েছিল, পড়তে বলেনি কো, আমি পড়েছিলুম।
শেষ কথাগুলো নিচের দিকে তাকিয়ে অনুশোচনার সঙ্গে বলল হরিপ্রিয়া। আমি বললাম,
আমাকে দেখাতে মা সেই চিঠি, খুব দরকার। যে
এই প্রশ্নোত্তরের কঠোর পরীক্ষায় হরিপ্রিয়া এমনিতেই ম্রিয়মান হয়ে পড়েছিল, এর সঙ্গে গর্হিত অন্যায় স্বীকার করায় তীব্র ভর্ৎসনার সমূহ সম্ভাবনায় হরিপ্রিয়া বোধ হয় আশঙ্কিত হয়েছিল বেশ খানিকটা। এখন এর থেকে মুক্তি পাওয়ার একটা সহজ উপায় পেয়ে তার নিস্তেজ ভাবটা দেখলাম সঙ্গে সঙ্গে খানিকটা কমে এল। সে মাথা নেড়ে বলল,
হ্যাঁ কাকা বাবু, আনছি, এক্ষুনি আনছি, আপনি বসুন একটু।
তার বয়সের স্বাভাবিক চঞ্চল গতিতে বাড়ির মধ্যে তক্ষুনি ছুটে চলে গেল হরিপ্রিয়া। মহেশ বাইরেই অপেক্ষা করছিল। মেয়েকে চলে যেতে দেখে ঘরে ঢুকে বলল,
কি বুঝলেন ঠাকুরমশাই, কি আশ্চর্য কথা, ও আবার এসবের কিছু জানে নাকি, আমি তো ভাবতেই পারছি না।
তারপর সম্পূর্ণ অকারণেই আবার কপালে দুই হাত ভক্তি ভরে জোড়া করে বলল,
কত কি যে জানি না ঠাকুরমশাই, আমরা কিছুই তো জানি না, পরমাত্মার দয়ায় আপনি আছেন আমাদের কাছে, না হলে যে একেবারে অনাথ হয়ে যেতাম ঠাকুরমশাই।
হরিপ্রিয়া ইতিমধ্যেই চিঠি নিয়ে এসেছে।
এই যে চিঠিখানা।
আমি খুলে পড়লাম, তারপর আবার বন্ধ করে রাখলাম। অনেক কিছু জলের মতো স্বচ্ছ হয়ে আসছে এবার। মহেশের স্বভাবতই ভয়ানক কৌতূহল হয়েছিল। সে বলল,
ঠাকুরমশাই, কি চিঠি ও, কার নেকা, হরির কাছে বা এলো কর্তিকে?
সাংসারিক চিঠি মহেশ, বৈষয়িক কথা কিছু লিখে গিয়েছিল অমিয়বালার মা, অমিয় রাখতে দিয়েছিল তোমার মেয়েকে। হরিপ্রিয়া এই বিষয়ে কিছুই জানে না, ওকে পড়তে বারণ করে দিয়েছে অমিয়। তোমাকেও জানাতাম, কিন্তু এতে শুধুই গয়নাগাটির কথা লেখা রয়েছে, কোথায় কি রাখা রয়েছে সেই সব তোমাকে বোধ হয় বলাটা সমীচীন হবে না, বুঝলে না?
যথেষ্ট কৌতূহল থাকা সত্ত্বেও মহেশ অগত্যা আর কিছু বলে উঠতে পারল না। গয়নাগাটির হদিশ নিয়ে জানতে ইচ্ছে করলেও তা সত্যি একান্তই ব্যক্তিগত ব্যাপার। চিঠির বিষয়বস্তুতে স্বাভাবিকভাবেই গয়নার হদিশ ছিল না। সেটিকে সঙ্গে নিয়ে আমি চললাম কমলকৃষ্ণর বাড়ি। কমলকৃষ্ণ আমাকে দেখে বলল,
ঠাকুরমশাই, আপনার উপচার এসে যাবে এখনই, বাঁধনকে পাঠিয়েছি নতুন বাজারে ফর্দ দিয়ে, বেশ খানিকক্ষণ হয়েও গেছে, অবশ্য আপনাকে জানানো বোধ হয় আমার কর্তব্য। আমি পূজো আচার ঘোর বিরোধী, আমাকে কিছু করতে বললে বিশ্বাস থেকে করতে পারব না, যার কোনো প্রমাণই নেই এরকম কিছু করার এই বিপক্ষে আমি। যে কলেজে পড়াই সেখানকার যুক্তিবাদী সমিতিও আমার স্থাপন করা, আর যদি তারা আমাকে দেখত তাহলে হতবাক হয়ে পড়ত।
দুপুরের আলোয় কমলকৃষ্ণ দেখলাম আবার দুটানায় পড়ে গেছে। রাত্রি শেষের ছায়াচ্ছন্নতায় অনেক কিছুই বিশ্বাস করে মানুষ, যা দুপুর রোদে মনে হয় মিথ্যে ছিল বোধ হয়, সবটাই ভ্রম। তবে দৃষ্টির অগোচরের জগৎ না তো আক্কা করে অন্ধকারের, না আলোর। বললাম,
চিন্তা করো না, তোমাকে কিছু করতে হবে না।
তারপর তার দিকে চিঠিটা বাড়িয়ে দিলাম। কমলকৃষ্ণ প্রথমে কিছু বুঝতে পারেনি, ভেবেছিল আর একখানা ফর্দ বোধ হয়। খানিকটা অন্যমনস্ক ভাবে হাতে নিয়ে ভাঁজ খুলে পড়তে শুরু করল। তারপর ধীরে ধীরে তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। কমলকৃষ্ণের স্ত্রীর হাতের লেখা আঁকা বাঁকা, বয়ান আর লেখার ধরন দেখে বোঝা যায় লেখার অভ্যাস কাজ চালানোর মতো। সম্ভবত স্বামীকে কখনো চিঠি লিখতে হতে পারে, সম্পূর্ণই সেই উদ্দেশ্যে যতটুকু না শিখলে নয় ততটুকুই তিনি লিখেছেন।
কল্যাণী আসু অমিয় বালা, অমিয়, আমি তোমার মাতা কমলা সুন্দরী দাসী, আজকে তোমাকে লিখছি কিছুটা বিপদে পড়ে। কি করে তোমাকে বলবো বুঝতেই পারছিলাম না, তাই ভাবলাম চিঠির দ্বারাই জানাই। আমি তোমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী জানিবে, নিজের যত্ন নিবে যখন আমি থাকব না। যদিও তুমি শিশু, তাও নিশ্চয় কিছু কিছু বুঝিয়া থাকিবে। তোমার পিতা প্রতিহিংসার আক্রোশে সর্বনাশ করিতে চলিয়াছেন, ঝগড়া করিয়াছিলেন আমার ভাসুর তোমার জ্যাঠামশাইয়ের সঙ্গে, তাও ঠিক ছিল। তিনি যখন মোকদ্দমা করিলেন, তোমার পিতা বড় ব্যারিস্টার নিয়োগ করিয়াছেন নিজের অর্থাবস্থা ভুলিয়া, তাতে সংসারে টানাটানি পড়িয়া যাইতেছে, তিনিও ছাড়িবেন না। এই মতো অবস্থায় তাকে আমি হাতে নাতে ধরিয়াছি। তোমার জন্য রক্ষিত গহনা চুরি করিতে যাইতেছিলেন, দুটি কান পাশা আগেই লইয়াছিলেন। আমি ভাবিয়াছিলাম গঙ্গা স্নানে পড়ে গিয়েছে হয়তো, তারপর একটি সাত নড়ি হারও যখন হারাইল তখন আমি অনর্থ করিলাম। তোমার পিতা স্বীকার করিলেন তিনি বন্ধক থেকে টাকা হইলেই লইয়া আসিবেন, কি প্রকারে আনিবেন তিনি তাহা জানেন না। এমত অবস্থায় আমি কিছুদিন সমস্ত গহনা নিজের কাছে রাখিতাম, আর কয়েকটি পরেও থাকিতাম। লক্ষ্য করিয়াছ নিশ্চয় আমি এখন অন্য ঘরে শুইতেছি। আসলে গহনা আমি নিজের সহিতই রাখি, রাতে দরজায় আগুল দিয়া শুই, কিন্তু আর রাখিতে পারব না মনে হইতেছে। তোমার পিতা কিছু একটা পরিকল্পনা করছেন, আর আমাকে তার আগেই পলাইতে হইবে। তোমারই কথা ভেবে, তোমায় এখন নিয়ে যাওয়া নিরাপদ নয়, তবে নির্ভয়ে রহিও, আমি তোমাকে লইয়া যাইব। তোমার অলঙ্কার আমি কাউকে নিতে দিব না, জানিবে তুমি আমার প্রাণের অধিক প্রিয়। আমাকে দেখিতে না পাইলে ভাবিও না কিন্তু আমি নেই, আমি আছি, আমি সব সময় তোমার সাথেই আছি। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী মাতা শ্রীমতী কমলা সুন্দরী দাসী।
চিঠিটা শেষ করে খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে কমলকৃষ্ণ বলল,
এ চিঠি আপনি কি করে পেলেন?
সম্ভবত ফরিদগঞ্জ ফিরে যাওয়ার সময় অমিয়বালার ঘরে রেখে গিয়েছিলেন তোমার সহধর্মী, গয়নাকে নিয়েই গিয়েছিলেন সঙ্গে।
হ্যাঁ, আপনি তো সবই জেনেছেন দেখছি, দয়া করে জানাবেন না কাউকে, এখানে কেউ জানে না। এই ঘটনা আমার জন্য খুব গৌরবের তো নয়, ফলে অন্য গল্প বলেছিলাম এসে। ফরিদগঞ্জ বহু দূর, সেখানকার খবর এখানে এসে পৌঁছায় না। হ্যাঁ, সোনাদানা কেন একটি কানা করিও ফেলে যায়নি কমলা, আমাকে পথে বসিয়ে দিয়ে গেছে। আমি বলেছিলাম সমস্ত মিটিয়ে দেব সময় এলেই। হ্যাঁ, সে ওর ধৈর্যে কুলল কোথায়।
অলঙ্কার বোধহয় বেশিরভাগই ওর পরিবারের দিক থেকেই এসেছিল।
এসেছিল,
তোমাদের দিকের গয়নাগুলো নিশ্চয়ই আগেই বিক্রি করে দিয়েছিলে।
এই প্রশ্নের কমলকৃষ্ণ আর উত্তর দিল না, মৌনং সম্মতি লক্ষণম।
হাত বাড়িয়ে আর একটা সিগারেট নিয়ে ধরাল তারানাথ। আজ বাইরে যেন ঝড় জলেরও বিরাম নেই। স্বল্প বিরতিতে শুনতে পেলাম এখনো শোঁ শোঁ করে তীব্র হাওয়া বইছে। রাতে ঝড় জলের মধ্যে ছাতা ছাড়া বাড়ি ফিরব কি করে, এরকম একটা আশঙ্কাও হালকা দানা বাঁধতে শুরু করেছিল মনের কোনায়। তাকে একেবারেই প্রশ্রয় দিলাম না। তারানাথ আবার বলতে শুরু করল,
আমি সামান্য গণৎকার, উচ্চমার্গের সাধু সঙ্গ করেছি কিছু, তবে ক্ষমতা যা অল্প পেয়েছিলাম একসময়, অতি ব্যবহারে যে কোনো ছুরিতেই তো ধার কমে যায়। গ্রামাঞ্চলে যে সাধুরা পৌঁছাতেন তাঁদের মধ্যে শহরের ভরং কম থাকত, কলকাতায় এসে প্রথম ভালো করে বুঝতে শিখলাম আধ্যাত্মিকতাও পেশা হতে পারে। আগে সত্যিই জানতাম না। এত বড় শহর আর তার কলকবজা দেখে প্রথমে মনে হল এই যে আরো বিরাট এক যন্ত্র। শহরের মোহ অতি বড় সর্বত্যাগীকেও সব ভুলিয়ে দেয়, আর এখানে কেউ চালটা কলাটা তো ভক্তি ভরে নিয়ে আসে না। কিছু না দিলে পরিবর্তে এখানে সামান্য খাদ্যটুকুও জোগাড় হয় না। ফলে প্রতিকার দেওয়া, ছগ বানানোর কাজ শুরু করলাম অল্প অল্প। আমার ঠাকুরদা সাধক প্রকৃতির মানুষ ছিলেন তো জানোই, তিনি বলতেন সাধু সঙ্গ করলেই তো সাধু হয় না, সাধু প্রথমে হতে হয় মনে। ঘোড়ার দলে নাম লেখালেই কি আর গাধা দৌড়ায়। ঘটনার জট যদিও ধীরে ধীরে খুলতে শুরু করেছিল, এর প্রতিকার কি তা বলতে দ্বিধা নেই আমার কিছুমাত্র বোধগম্য হচ্ছিল না। কুণ্ঠাও যে হচ্ছিল না তা নয়, কি করছি বা কি করা উচিত তাই যেখানে বুঝতে পারছি না, অন্ধকারে সাঁতরে যাওয়ার মতোই শুধু করে যাচ্ছিলাম। তবে এটা বুঝতে পারছিলাম যে এদের আমার এই দ্বিধার কথা জানানো যাবে না। মানুষ যখন আর কিছু পায় না তখন অন্ধের জ্যোষ্ঠির মতো শুধু আশাই পড়ে থাকে আঁকড়ে ধরার জন্য। কমল কৃষ্ণের মেয়ের ঘরে পুজোর সামগ্রী গোছাতে বসে ভাবলাম এই অত্যাশ্চর্য ঘটনার প্রতিকার আমার পরিচিত বরাকরের সেই সাধু হলে কিভাবে করতেন, যদি কিছু মনে করে উঠতে পারি। কিছুই আলাদা করে মনে পড়ল না, নিজেকে আর বাচিন মনে হতে লাগল। মনে হলো আমি এই মুহূর্তেই হোম করার বুঝি অধিকারী নই। হোমের বেদিতে বালি দিয়ে তার চারপাশে ইট সাজাতে সাজাতে ভাবলাম যা হয়েছে বলে শুনেছি তা হয় বা কি করে। জগতে স্থূল আর সূক্ষ্ম জগৎ পরস্পরের সাথে একই বিন্দুতে বিরাজ করে বটে, কিন্তু দুইয়ের গতি প্রকৃতি আচরণ সবই বিপরীত ধর্মী। একে অপরের সঙ্গে সম্পৃক্ত হলেও একটি অন্যটিকে প্রতিস্থাপিত করতে পারে না। মেয়েটি তাহলে সত্যি কোথায় গেল? একটি মেয়ে তো স্থূল দেহে সত্যি সূক্ষ্ম জগতে প্রবেশ করতে পারবে না, অথচ জল জ্যান্ত অমিয়বালা ঘর থেকে এভাবে উধাও হয়ে গেল। কমলকৃষ্ণের মেয়ের ঘরটা বড় হলেও পূজা করার বেদি আর হোমের কুণ্ড তৈরি করতে বড় পালঙ্কটাকে একদিকে ঠেলে দেওয়া হয়েছে। ঘরে কমলকৃষ্ণ কাল শাবল দিয়ে যা ভাঙচুর চালিয়েছিল তার ফলে একগাদা আবর্জনা জড়ো হয়েছিল, এখন সেসব ঝাঁট দিয়ে দরজার বাইরে একপাশে দাঁড়িয়ে করে রাখা হয়েছে। মেঝে আর দেওয়াল কমলকৃষ্ণের উত্তরোত্তর আঘাতে গুটি বসন্ত লাগা মুখের মতো ক্ষত চিহ্নে ভরে আছে। কোথাও কোথাও ইট বেরিয়ে পড়েছে মাংসহীন করটির থেকে বেরিয়ে থাকা দাঁতের মতো। একদিকে টেবিলের উপরে একটা বেলজিয়ান গ্লাসের পুরনো সাহেবি ল্যাম্পও ভেঙে পড়ে আছে দেখলাম, সম্ভবত কাল রাতেই এটাও ভেঙে ফেলেছে কমলকৃষ্ণ, অসাবধানতায় নয়তো হতাশায়, সেটা অবশ্য ফেলে দেওয়া হয়নি বোধহয় এই ভেবে যে দামি জিনিস আবার সারিয়ে ব্যবহার করা সম্ভব। নৈবেদ্য বিল্লপত্র সাজালাম, ঘি তিল জব ভাত মেখে পিণ্ড প্রস্তুত করলাম, এবার পুজো শুরু করব। তার আগে চারপাশে একবার তাকিয়ে দেখে নিলাম, বাড়িতে মানুষের সংখ্যা সত্যিই বড় বেশি নয়। পুজো আচ্ছা এর চেয়ে বেশি লোক সম্বলহীন গৃহস্থের বাড়িতেও হয়ে থাকে সাধারণত। কমলকৃষ্ণ একটা বেতের চেয়ারের ওপর মুহ্যমান হয়ে বসে আছে ঘরের এক কোণে, তার গায়ে ধুতির ওপর একটা সাদা রঙের জামা চাপানো। তার মুখ দেখে বুঝতে অসুবিধে হয় না এই পূজার্চনায় তার সায় নেই, অন্য কিছু আপাতত করার বাকি নেই বলেই রাজি হয়েছে। এবং এতে আদৌ যে কোনো লাভ হবে তাই নিয়ে তার যথেষ্ট সংশয় রয়েছে। কমলকৃষ্ণের পাশে পায়ের ডান দিকে উবু হয়ে বসে আছে তার কর্মচারী বাঁধন। উদ্বেগে তার মুখ দেখলাম থমথম করছে। হাঁটু মুড়ে বসেছে অমিয়বালার দাই আমার কাছাকাছি, যাতে দরকার মতো পুজোর জোগাড় হাতের কাছে এগিয়ে দিতে পারে। দরজার কাছে দেখলাম মহেশ, তার মেয়েকেও নিয়ে এসেছে। এখন সে শাড়ি বদলে ফেলেছে, এখন একটা লাল পেড়ে সাদা শাড়িতে তাকে যতটা বয়স তার চেয়ে বড়ই দেখাচ্ছে। সে দেখলাম বয়সোচিত কৌতূহলের সঙ্গে ঘরের এদিক ওদিক তাকাচ্ছে। পালঙ্কের উপর দেখলাম এক মহিলা বসে, কে আগে তো দেখিনি, আন্দাজ করলাম মহেশের স্ত্রী হবেন, ওর বাড়িতে দেখা হয়নি। মহেশের প্রাচীন পন্থী হাবভাবের আঁচ দেখলাম এর ওপরেও পড়েছে, ঘোমটার আড়ালে মুখ প্রায় দেখা যায় না ঠিক। বিছানায় এভাবে বসাটা যদিও রীতির মধ্যে পড়ে না, হয়তো লাজুক বলে একটু দূরে বসেছেন। দেখলাম কমলকৃষ্ণের বাড়ির কেউ উপস্থিত নেই, আশ্চর্যই হলাম। ঝগড়ায় মানুষ স্বাভাবিক সৌজন্য ভুলে যায়, ওদের বাড়ির কেউ কি আসতে পারত না? মেঝেতে খাগের কলম দিয়ে গঙ্গা জলের গন্ডি টেনে মন্ত্র পড়লাম, তারপর মন্ত্রপুত জল প্রক্ষণ করলাম চারদিকে। ইষ্ট নাম জপ করে গাত্রবন্ধন করে পূজার আসনে বসলাম। ঘোষেরা এককালে নবদ্বীপ থেকে এসে কলকাতায় ব্যবসা বসিয়েছিল। এরা গৌড়ীয় বৈষ্ণব, কুলদেবতা বিষ্ণুর হোমের জন্যে যজ্ঞ ডুমুরের ডাল জোগাড় করে এনেছিলাম আগেই। সংকল্প করলাম তারপর ঘট স্থাপন করলাম। পুজো অগ্রসর হচ্ছে, এবার হোমাগ্নি জ্বালাবো। চোখের কোণ দিয়ে লক্ষ্য করলাম কমলকৃষ্ণ উঠে কোথায় যেন হেঁটে চলে গেল ব্যস্ত হয়ে। সমিদ সাজিয়ে জ্বালাতে জ্বালাতে আর চোখে দেখতে পাচ্ছিলাম খালি চেয়ারের পাশে বসে বাঁধনও উসখুস করছে, ফিরে ফিরে পেছন দিকে তাকাচ্ছে, তারপর উঠে গেল, সম্ভবত তার বাবুর পেছনে। কি চলছে ওখানে? পূর্ব অভিমুখ করে বসে বিষ্ণুর হোম করছি, ফলে ঘরের দরজা এখন আমার পেছন দিকে। মন্ত্র পড়ার মাঝে মাঝে চাপা গলায় শুনতে পাচ্ছি তাদের কিছু একটা আলোচনাও চলছে আমার পেছনে, তবে একটু দূরে। পূজা চলাকালীন অন্যদিকে মন দেওয়া এমনিতেই কঠিন, তার উপর স্মৃতি থেকে মন্ত্র পড়ছি, অন্যের বাক্যালাপ শোনার মতো সুযোগ কোথায়? মহেশ আর তার মেয়ে ওখানেই দাঁড়িয়েছিল আগে থেকে, এখন নিশ্চয়ই কমলকৃষ্ণ উঠে গিয়ে ওখানে দাঁড়িয়েছে, নিজেদের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে ব্যস্ত আলোচনা হচ্ছে। খানিকটা বিরক্ত হলাম, এই কি প্রকৃষ্ট সময় আলোচনা করার? কি এমন জিনিস যা পরে বুঝে নেওয়া যায় না? আবার কৌতূহলও আমার খানিকটা হল, ঠিক এই মুহূর্তে কি নিয়ে এত আলোচনা থাকতে পারে এদের? এবার খেয়াল করলাম আমার পাশে বসা দাইও একটু ইতস্তত করছে, সেও নিশ্চয়ই বোঝার চেষ্টা করছে পেছনে কি হচ্ছে। তারপর সেও উঠে গেল বাকিদের পেছন পেছন। তার দরজার বাইরে চলে যাওয়ার পায়ের শব্দ পেলাম। পূজা আচ্ছা হোম এসব বাচ্চাদের একটা সময় পর ক্লান্তিকর লাগে, সেটাই স্বাভাবিক। একটা আবছা পায়ের শব্দ খস খস করে আমার পেছনে হেঁটে বেড়াচ্ছে শুনতে পেলাম। ঘরের মধ্যে মহেশের মেয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, তার মানে একটু আশ্চর্যই লাগলো, এতগুলো লোক তো অন্তত এইটুকু আটকাতেই পারত, এটা তো আর খেলাধুলা করবার সময় না। অবশ্য তারা হরিপ্রিয়াকে আটকাবে কি, নিজেরাই তো কিসব আলোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে পেছনে। একবার ভাবলাম ঘুরে সবাইকে একবার জোর গলায় বলি, বাড়িতে একটা হোম চলছে, তার মধ্যে এসব কি শুরু করেছে তারা? এই ঘরে জানলা নেই, শুধুমাত্র পেছনের ওই দরজা। হোমাগ্নির থেকে পাক খেয়ে ওঠা ঘি আর ডালপালা পোড়া ধোঁয়া বদ্ধ করে দিচ্ছে ঘরটাকে। চোখ জ্বলছে, খুলে রাখা কঠিন হচ্ছে, আমারই দেখলাম অসুবিধে হচ্ছে। ঠিকই, বাচ্চাদের জন্য তো নিশ্চয়ই আরো কঠিন। অকারণেই ওদের ওপর রাগ করছি, ধোঁয়ায় অসুবিধা হচ্ছে নিশ্চয়ই ওদের। তবে হোম ছেড়ে অন্যদিকে মন দেওয়াও অনুচিত। আবার পূজোর প্রকরণে ফিরলাম। একাগ্র হয়ে অন্যান্য ভাবনা চিন্তা থেকে বিরত না থাকলে মন্ত্রোচ্চারণের সূচিতা নষ্ট হয়। কিন্তু চোখের অগোচরে কিছু চলতে থাকলে মনের মধ্যে একটা অস্বস্তিও হতে থাকে। কিছু একটা নিয়ে সবাই কেন এরকম ব্যস্ত হয়ে পড়েছে হঠাৎ, সেটা আমাকে দেখলাম খুবই বিচলিত করছে। তার মধ্যে এবার যজ্ঞের আগুনেও বেশ গরম হয়ে উঠেছে ঘর। বিন্দু বিন্দু ঘাম আমার কপাল বেয়ে নামছে, চোখে ঢুকে জ্বালা করছে। ব্যবসা গরম এমনিতেই, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে বাতাস আর্দ্র হয়ে রয়েছে, তার উপর আজ দিনের বেলা রোদ উঠে চিটে গরম সারাদিন। তার মধ্যে হোমাগ্নির প্রজ্বলন্ত শিখা ঘিয়ের ছোঁয়ায় লক লক করে উঠছে আমার সামনে। উত্তরীয় দিয়ে চোখ মুছে আবার মন্ত্রে মন দেওয়ার চেষ্টা করলাম, না কিন্তু দেখলাম সেটা মোটেই সহজ নয়। এই গরমে উত্তরিয়ে লেগে থাকা হোমের ছাই চোখে গিয়ে কড়কড় করতে শুরু করল, শরীরটা বেশ সানছান করছে একটু বুঝতে পারলাম। তার মধ্যেই ডালপালার গাঁটগুলো মাঝে মাঝে শব্দ করে পুড়ছে, ফট 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 ফট, শ্মশানের চিতার মতো তাত যজ্ঞের আগুনে। এই যে অস্থির অনুভূতি, তা শান্ত করা দরকার, না হলে শেষ করব কি করে পুজো? তার আগেই জ্ঞান হারাব তো। মনকে একাগ্র করার চেষ্টা করে মন্ত্র স্মরণ করলাম, ওং ভদ্রং কর্ণেভিং শৃণুয়াম দেবা, ওং ভদ্রং কর্ণেভিং শৃণুয়াম দেবা, ভদ্রং পশ্চিমাক্ষভীর্যযাত্রা, ওং ভদ্রং কর্ণেভিং শৃণুয়াম দেবা, ভদ্রং পশ্চিমাক্ষভীর্যযাত্রা। কিন্তু আমার সমস্ত শরীর যেন অকস্মাৎ বিদ্রোহ করছে, আর সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে কোন অজানা উত্তেজনায়। এভাবে তাও কোনো মতে চলল কিছুক্ষণ। আমি শুধু একটা কথাই ভাবছি, যজ্ঞ শেষ করতে পারবো তো? হোমাগ্নিতে কয়েক মুঠো খই ছড়িয়ে দিয়ে অমিয়বালার নাম গোত্র নিলাম, তস্য নাম স্মরণ মাত্রেন গতং লভন্তে, তস্য নাম স্মরণ মাত্রেন গতং লভন্তে, তস্য নাম স্মরণ মাত্রেন গতং লভন্তে। হোমের প্রকরণই এই, কিছু ফিরে পাওয়ার জন্য নৈবেদ্য অর্পণ করতে হয় দেবতার উদ্দেশ্যে, বিনিময় যদি কাঙ্ক্ষিত ফললাভ হয়। শুকনো খই আগুনে পড়ে দপ করে জ্বলে উঠল। সেই মুহূর্তেই হঠাৎ শিউরে উঠে শুনতে পেলাম, যেন একদমই সামনে, দেওয়ালের ওপারেও নয়, দূরে নয়, একদম আমার সামনে একটি প্রগল্ভ কিশোরী খিল খিল করে হাসতে হাসতে দৌড়ে চলে গেল। এতই কাছে, বোধ হল আর একটু হলে আমার গায়ে ধাক্কা লাগত। আর তার যাওয়ার পরে বোধ হল তার পায়ে ধাক্কা লেগে কিছুটা হোমাগ্নি আর বালি ছিটকে পড়ল চারিদিকে। আমি এদিকে এতই ক্লান্ত, মাথা ঝিমঝিম করছে, চোখ বন্ধ হয়ে আসছে অবসাদে, কেন সেটা বুঝতে পারছি না। কি হচ্ছে তাও বুঝে উঠতে পারছি না। ঘরের মধ্যে এক নিমেষে যেন অনেক কিছু বদলে গেছে। চোখ কোনো মতে খুলে সামনে কাউকে দেখতে পেলাম না বটে, কিন্তু অকস্মাৎ একটা হাওয়ার দমকে এবার আগুনের থেকে কিছুটা খই ডান দিকে উড়ে গেল। ওদিকের কোন শূন্যতাকে যেন তক্ষুনি ভরিয়ে ফেলতে হবে, কিন্তু ওদিকে তো দেওয়াল। চমকে উঠে সেদিকে তাকিয়ে দেখি দমকা বাতাসে খইয়ের দানাগুলো খরস্রোতা নদীতে ভরহীন নুড়ির মতো অস্থির হয়ে যেদিকে যাচ্ছে সেখানে আর দেওয়াল নেই। চোখ কুঁচকে ভালো করে তাকিয়ে দেখলাম সেখানে একটা অলিন্দ, আর সেই অলিন্দের ওপারের রিক্ত নির্জন বায়ু শূন্যতাকে ভরাট করতে এই ঘর থেকে শোঁ শোঁ শব্দে বাতাস ওদিকে ছুটে চলেছে। তাহলে ঝি এরকমই কিছু দেখেছিল, ভাবলাম এ কি আমার মনের ভুল, আর কেউ কি দেখতে পাচ্ছে না, সব গরমে ভুল দেখছি নাকি, বাকিরা সব গেলই বা কোথায়। কেউ খুব কাছে এসে দাঁড়ালে একটা তীব্র অস্বস্তির বোধ হয় জানো তো, ঘাড়ের কাছে সেরকম একটা শিহরণ বোধ করে এক ঝটকায় মাথা ঘোরালাম, ঘুরিয়েই ভয়ানক চমকে গেলাম। ঘর খালি, কেউ নেই, শুধু একজন বাদে মহেশের বউ আমার ঠিক পিঠের কাছে বড় জোর এক হাত দূরে ঝুঁকে পড়ে এক দৃষ্টে আমার দিকেই তাকিয়ে আছে। যাকে মহেশের বউ বলে ভুল করছিলাম এতক্ষণ, এখন সভয়ে দেখলাম এ অন্য কেউ। কাল এখানে ঢুকেই সেই ক্ষণিকের বিভ্রমের মুহূর্তে যাকে দেখেছিলাম উঠোনের ওপারে, অবিকল সেই মানুষটাই যেন আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথা থেকে ঘোমটা এখন খসে পড়েছে, চোখগুলো ডাগর ডাগর। অনায়াসে সুন্দরীও বলা যেত মহিলাকে, কিন্তু সেই চোখে একটা যেন গভীর আক্ষেপের ছাপ সেই চোখগুলোকে অকালে বুড়িয়ে দিয়েছে বহু বছর। আর সেই চোখে দেখলাম একটা আশ্চর্য কৌতূহল যেন, মহিলার পরনে আটপৌরে করে পরা লাল পার শাড়ি, আজ কোনো কারণে স্বর্ণালঙ্কার একটিও দেখতে পেলাম না তাঁর অঙ্গে। শুধু আমার স্তম্ভিত অবস্থায় এর সঙ্গে মিশেছে গভীর এক কৌতুক, আর তাকে ছাপিয়ে এক বেশ জমাট বাঁধা বিষাদ যেন চোখের কালো তারাকে আরো কালো করে দিয়েছে। মনে হলো কোন গভীর ইঁদারার মধ্যে তাকিয়েছি যার জল গভীর কালো। আর আতঙ্কের সঙ্গে লক্ষ্য করলাম সেই কালো ধীরে ধীরে তরল অন্ধকারের মতো বাকি চোখের মধ্যে মিশে যাচ্ছে। দুধের মধ্যে এক ফোঁটা কালি ফেললে যেমন মুহূর্তে ছড়িয়ে যেতে থাকে, আমার শির দাঁড়ার গোড়া থেকে অনুভব করলাম গাঢ় ভয়ের একটা হিমশীতল পরশ উঠে আসছে। আরো বুঝলাম দেহের ওপর সমস্ত নিয়ন্ত্রণ যেন হারিয়ে ফেলেছি। অনুভব করলাম আসন ছেড়ে উঠছি, আমার নিজের কোনো ইচ্ছাই আর ইচ্ছা নয়। পূজা ছেড়ে এভাবে ওঠার রীতি নেই জানি, কিন্তু আটকাতে পারলাম না নিজেকে। আমার সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ওই রহস্যময় নারী মূর্তি, তারপর ওই বাঁদিকের অলিন্দে তার পেছনে পা বাড়ালাম। অলিন্দর ওপারে পা দিয়ে দেখলাম এত চেনা জায়গায় কমল কৃষ্ণের বাড়িতে ঢোকার সেই তম বন্ধ করা গুলি, যার একদম শেষে এই বাড়িতেই ঢোকার দরজা। ওই ঘোরের মধ্যেই ভাবলাম ঠিকই তো, অমিয়বালার ঘরের পাশটাতেই তো ওই গলি হওয়ার কথা। তারপর যন্ত্রচালিতের মতো এগিয়ে চললাম মূর্তির পেছনে। আমার নিজের কোনো ইচ্ছে আমার শরীর শুনছে না। কৃতদাস তুল্য এক কলের পুতুলের মতো তার দেখানো পথে আমি শুধুমাত্র এগিয়ে চলেছি। একই কমলা সুন্দরী নাকি তার রূপ ধরা কোন পিশাচ, তা বোঝার মতো পরিস্থিতিতে আমি নেই। ওদিকে কমল কৃষ্ণের বাড়ির দরজা খোলা, ঢুকে গেলাম মূর্তির পেছন পেছন। ভেতরে অবিকল কাল যেরকম দেখেছিলাম ওই কয়েক মুহূর্তের বিভ্রান্তিতে সেরকমই দৃশ্য। আমি যেন কোনো ছাপাই ছবি দেখছি সচিত্র বই খুলে, ব্যস্ত জীবনের প্রতিচ্ছবি। সময়টা সকালের একটু পর পর, ম্যাড়ম্যাড়ে আলো। আমাকে যদিও কেউ দেখতে পাচ্ছে না বা পাচ্ছে, কিন্তু এখনো দেখছে না, যেন কোন বিষাদের যাত্রাপালা দেখতে ঢুকেছে। অভিনেতারা জানে আমি আছি, কিন্তু তারা আমার দিকে তাকিয়ে অভিনয় করলে যাত্রার বিভ্রম কেটে যাবে। ঝি বসে মাছ কুটছে, কালকের মতোই তাকে নির্দেশ দিতে দিতে আমার দিকে চোখ তুলে তাকালো কমলা সুন্দরী। উঠোনের ওপার থেকেও দেখতে পেলাম বিষাদের কালো ছায়া এখন বেড়ালের চোখের মতো তার সমস্ত চোখকে গ্রস্ত করে ফেলেছে। আমার দিক থেকে চোখ না সরিয়েই ঝিকে কি একটা বলল, তারপর পাশের একটা ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজাটা আলাদা করে চেনা যায়, কোনো বিশেষ কারণে এই দরজার রং লাল, সুদৃশ্যই বলা চলে। দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে একবার ফিরে মুহূর্তকালের জন্য তাকিয়ে ঘরে ঢুকে গেল কমলা সুন্দরী। কিছু বলার চেষ্টা করলো কিনা বুঝলাম না, বা আমাকে এখানে আনার কারণটাই বা কি, বোঝার সময়ও নেই। কারণ ইতিমধ্যেই ত্রস্ত হয়ে লক্ষ্য করলাম যাত্রাপালার ওই নটেরা যারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল এতক্ষণ, তারা সেসব ছেড়ে অকস্মাৎ আমার দিকে তাকিয়েছে। এতক্ষণ মনে পড়েনি তারা আর যাই হোক জীবিত জগতে অধিবাসী নয়, হয়তো এই বাড়িরই বহু যুগের মুক্তিভ্রষ্ট আত্মারা এই পালার অভিনেতা। তাদের মুখ চোখ এখন বিকৃত হয়ে উঠছে আক্রোশে। সূক্ষ্ম জগতে প্রবেশাধিকার ছাড়া ঢুকে পড়া স্থূল জগতের অধিবাসীকে যেন তারা আর কিছুতেই সহ্য করতে পারছে না। ওই পালা এতক্ষণ আমি দেখছিলাম দর্শক হয়ে, হঠাৎ আমিও তার নট হয়ে উঠেছি। আর আমাকে এক্ষুনি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া খুবই প্রয়োজন। ত্রস্ত হয়ে দেখলাম যে যার কাজ ফেলে উঠে দাঁড়িয়েছে, তারপর ধীরে ধীরে এগোচ্ছে, আর বুঝতে পারলাম আসছে আমার দিকেই। এতক্ষণ চলৎশক্তিহীন জড় পদার্থের মতো দাঁড়িয়েছিলাম, নিজের দেহের ওপর নিয়ন্ত্রণ ছিল না, ভুলেও গেছিলাম নড়ার চেষ্টা করার কথা। হঠাৎ বুঝতে পারলাম সেই অসাড়তা কেটে গেছে, চকিতে ঘুরে দ্রুত এগিয়ে গেলাম দরজার দিকে। মন বলছে দৌড়ে পালাই, কিন্তু মনে হলো সেই তারা দেখলে ওই অশরীরী আত্মারা আমার ভয়কে বোধ হয় বুঝে ফেলবে, এখনো ছুটছে না, তখন উৎসাহ পেয়ে ছুটে আসবে। আর যাই হোক, আমার ভয় ওদের কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। দরজা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতেই অনুভব করলাম তারা অনেকটা কাছে এগিয়ে এসেছে, আমার ঘাড়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে, বুকের মধ্যে কামারের হাপরের মতো পাড় পড়ছে। অতৃপ্ত আত্মার দল এদিকে আমাকে একবার যেন অন্তত ছুঁতে চায়, একবার ছুঁলেই তারা আমাকে টেনে নিতে পারবে ওই বিষণ্ন চিরগোধূলির জগতে। আর সেই জন্যে তারা এবার এগিয়ে আসছে দ্রুততর গতিতে, আমাকে বেরোতে দেওয়া যাবে না কোনো অবস্থাতেই। আবার সেই বিষাদ মাখা গলি, কোনো মতে এগিয়ে চলেছি, এবার যেন আগের থেকেও সরু হয়ে এসেছে রাস্তা, আরো যেন দীর্ঘতর হয়েছে, ফুরোতে চাইছে না। চারিদিক থেকে দেখতে দেখতে চেপে ধরছে আরো বেশি করে, এই রাস্তাও বুঝি বন্ধ হয়ে যাচ্ছে, এবার সোজা হয়ে হাঁটা যায় না। আর কাত হয়ে এগোতে থাকলাম, দ্রুত বেরোতে হবে, তাহলে আর বেরোনো যাবে না। আমাকে সূক্ষ্ম জগতের অধিবাসীরা স্থূল জগতে আর ফিরতে দিতে চায় না, আমি নিশ্চিত। স্লেটের ওপর চক পেন্সিল ঘষার মতো একটা আওয়াজ শুনলাম পেছনে, অস্বস্তি রকমের কাছে করে শব্দ, গা শিরশির করে ওঠে শুনলে। তোমাদের হয় কিনা জানি না, শব্দটা তীক্ষ্ণ হয়ে সূঁচের মতো ঢুকে যায় কানের ভেতরে, অনেকটা সেরকমই। আর সেই শব্দ ঠিক আমার পেছনে, যেন দেওয়ালের চুপগামের ওপর লম্বা কোন নখের ঘষায় রংবালি মশলা খসে পড়ছে। আমার ওপর দুই হাত বাড়িয়ে লাফিয়ে পড়ার আগের মুহূর্তে কারোর আঙুল খসে যাচ্ছে পুরনো বাড়ির দেওয়ালে, তার বাঁকানো নখের নিচে বালি চুনকাম ঢুকে ঢুকে যাচ্ছে। আর স্থির থাকতে পারলাম না, দৌড়লাম যতটা দৌড়ানো যায় আর কি, ওরকম চেপে আসা গন্ডগোলের মধ্যে। তোমরা কখনো খুব ভয় পেয়েছ? ভয় যখন আসে সব কিছু অবশ করে জোয়ারের জলের মতো শরীরে ঢোকে, শরীরকে আর্দ্র করে দেয়, মনে হয় নিশ্চল হয়ে পড়ি। যদি এভাবেই সবের শেষ হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। গ্রামে নদী সাঁতরে পেরোতাম, স্রোতের টান তো আক্কা করিনি কখনো, কিন্তু ভরা কোটালে গঙ্গা দেখেছো কখনো? সে অন্য জিনিস, জোয়ারের জলোচ্ছ্বাস কোথায় লাগে তার কাছে। জানো তো, জলের তোড় যখন ওভাবে টানে একটা সময় ক্লান্ত হয়ে পড়বেই, মনে হবে কি লাভ আর।
রুখে দাঁড়ানোই যায়, যুঝে নেওয়াই যায় সমস্ত প্রতিকূলতার সঙ্গে, কিন্তু তাও মনে হয় ছেড়েই দিই। অবসাদের থাবা চেপে ধরে মনকে, বিড়ালের থাবায় পড়া ইঁদুরের মতো। মনে হয় এই অসম যুদ্ধ চালিয়ে লাভ নেই, ছেড়ে দেওয়ার মতো উপসংহার কিসে? একবার ছেড়ে দিলেই তো শেষ, আর ক্লান্তি নেই, তারপর গভীর ঘুম, শুধু নিবিড় শান্তি। দুপাশের সংকীর্ণ হওয়ার দেওয়াল চেপে বসছে গায়ের ওপর, এতটা তো ছিল না। দুই পৃথিবীর মধ্যের এই পথ বন্ধ হওয়ার মুখে, যদি ওই অলিঙ্গ দেখা যাচ্ছে সামনে, আর একটু এগোলেই ওপার অমিয়বালার ঘর, পরিচিত পাথুরিয়া ঘাটার দৈনন্দিন জগৎ, তবু সে বহু বহু দূর। মাঝে অলিঙ্গের অল্পই কয়েক হাত দূরত্ব বাকি, অথচ ওই কয়েক হাতের থেকে যেন বহু ক্রোশ পথ সহজে যাওয়া যায়। আরো আতঙ্কিত হয়ে দেখলাম আলো কমে আসছে দ্রুত, ওই অলিন্দের বাতাসে যেন অশুভ কোন অস্তিত্ব, কোন বিষাদ সিন্ধু মন্থন করে তুলে আনা কালো জল ঢেলে সমস্ত আলো নিভিয়ে দিচ্ছে। উঠতে চাইছে না আর, চেপে বসে যাচ্ছে মেঘের সঙ্গে আলস্যের পর্বত প্রমাণভারে। মনে হল ছেড়েই দিই বরং, কি হবে যুদ্ধ চালিয়ে? জোয়ারের জলে নিজেকে ভাসিয়ে দিলে যেখানেই হোক কোথাও তো নিয়ে গিয়ে ফেলবেই, কিন্তু স্রোতের টানের বিপরীতে আর সাঁতরাতে পারব না। কিন্তু জীবনের প্রতি আমার আকর্ষণও প্রবল বুঝলে। ওই মুহূর্তেই এটাও মনে হল যে আর একটা ভোরে ঘাসের উপর পড়ে থাকা শিশিরের বিন্দু দেখতে পাব না। আর ব্রাহ্ম মুহূর্ত আমার বড় প্রিয় জানো, সূর্য উঠতে তখন প্রতিদিন দেখতাম ভোরের শুনশান ঘাটে বসে, সেসব দেখব না আর কোনদিন। অবসাদ কাটিয়ে বড় মুহূর্তে দ্বিগুণ জোরে কোন রকমে এক লাফ দিয়ে পৌঁছলাম অমিয়বালার ঘরের ওই অলিন্দের মুখে, আর তারপর কোন মতে ঘরের ভেতরে দ্বিতীয় লাফে ঢুকেই অজ্ঞান হয়ে গেলাম। শুধু হুঁশ হারানোর আগে একবার পেছনে তাকিয়ে দেখলাম কোথায় দরজা, কোথায় অলিন্দ, নীরের দেওয়াল শুধু, তাতে কালকে শাবল দিয়ে ঠোকার দগদগে ক্ষত চিহ্ন, তার উপর হোমাগ্নি স্তিমিত শিখার পড়ছে।
ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কি হলো, শরীর ঠিক আছে তো?
সম্বিত ফিরল মহেশের গলার আওয়াজে। চোখ খুলে দেখি উদ্বিগ্ন হয়ে আমার উপরেই অনেকগুলো মুখ ঝুঁকে রয়েছে। কমল কৃষ্ণ বলল,
সকাল থেকে বড্ড খাটুনি গেছে ঠাকুরমশায়ের, তার উপরে এত ধোঁয়া, খাননিও বোধ হয় কিছু পুজো করবেন বলে।
কি হয়েছিল, তোমরা কোথায় গিয়েছিলে?
কোথায় যাব, আগে আপনার পিছনেই তো ছিলুম, আগেই বুঝেছি শরীরটা ঠিক যাচ্ছে না আপনার, পিছনে না থাকলে আজ ধরতে পারতুম আপনাকে।
এখানেই ছিলে?
আগে আপনার পিছনেই তো, আগেই বুঝেছি শরীরটা ঠিক যাচ্ছে না আপনার।
কতক্ষণ অজ্ঞান হয়ে গিয়েছিলাম?
কত আবার, এক্ষুনি তো, আপনি তো সম্বিত সঙ্গে সঙ্গেই ফিরে পেলেন। উঠে বসুন, এইবার উঠে বসুন দেখি, এই বসুন।
ধীরে ধীরে উঠে বসলাম, সবাই বলল পুজো এখন মুলতুবি রাখুন। তাদের আপত্তি শুনলাম না, পুজো শেষ করলাম। কমলা সুন্দরীর নামে পিণ্ড দিয়ে যখন অবশেষে উঠলাম তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে অনেকটা। কমলকৃষ্ণের মুখে চোখে দেখলাম বেশ ক্লান্তির ছাপ, তার থেকেও বেশি বোধ হয় বিতৃষ্ণার আভাস। পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চয়ই কিছু একটা আশ্চর্য রকমের হবে আশা করে বসেছিল সে। নাস্তিকদের বিশ্বাস ফেরানোর দায় নিয়ে যেন বিশ্বজগৎ ভেলকিবাজি দেখাতে বসে আছে। ভোজবাজি না দেখলেই ভাববে প্রক্রিয়াটি সম্পূর্ণই বিফলে গিয়েছে। কমলকৃষ্ণেরও যে সেরকম একটা ধারণা দৃঢ় হয়েছে তার হাবে ভাবে পরিষ্কার বুঝতে পারলাম। এবার আমি গেলেই যে সে খুশি হয় সে ব্যাপারটা ওখানে ব্যবহারে বুঝিয়ে দিল মনে হল। আমার আন্দাজ নির্ভুল প্রমাণ করে দরজার দিকে যেতে যেতে এরপর কমলকৃষ্ণ বাঁধনকে ডেকে বলল,
ঠাকুর মশায়ের হয়ে গেলে জায়গাটা একটু গুছিয়ে ফেলিস, আমি একটু ঘরে যাচ্ছি।
কিন্তু কমলকৃষ্ণের এখন গেলে চলবে না, তাকে খানিক সচকিত করেই তার পথ আটকে দাঁড়ালাম।
আরেকটা কাজ বাকি আছে কমলকৃষ্ণ, অনেকটাই ধৈর্য ধরলে, আরেকটুও ধরো।
ঘরের বাইরেই দরজায় হেলান দিয়ে সেই শাবলটা রাখা ছিল যা দিয়ে কাল ঘর বাড়ি তছনছ করা হয়েছে। সেটা তুলে বাঁধনকে একটা লণ্ঠন নিয়ে আসতে বলে উঠোন পেরিয়ে ওদিকটায় গেলাম। আমার পেছনে বাকি সবাই দেখি আসছে। কমলকৃষ্ণ খানিক অবাক হয়ে বলল,
কোথায় যাচ্ছেন ঠাকুরমশাই? ওই দিকটা তো কিছুদিন ব্যবহারই নেই।
কমলা সুন্দরী গৃহ ছেড়ে যাওয়ার আগে শেষ যে ঘরে থাকতেন কিছুদিন সেখানে।
কমলকৃষ্ণের দেখলাম অবাক হওয়ারও শক্তি বিশেষ বাকি নেই, শুধু বলল,
সে তো বহুদিন তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে, ওই দিকটা তো আমরা যাই না পারতপক্ষে, চাবি টাবিও নেই।
এত দূর বলে আমার হাতের শাবলের দিকে চোখ পড়তে আর কিছু বলল না। সত্যি এদিকটায় ঝাঁট পড়ে না বহুকাল, কড়ি বর্গা একটা ভেঙে পড়েছে সামনে, পুরনো দিনের শিশু কাঠের কড়ি বর্গা, নিতান্ত অযত্ন না হলে সে খসে পড়ার কথা নয়, সেটাকে সন্তর্পণে পেরোলাম। পায়রাগুলো শুয়ে পড়েছিল বোধহয় অনেকগুলো মানুষের আচমকা আগমনে, আর অসময় লণ্ঠনের আলো পড়ায় তারা জেগে উঠে বকম বকম করতে লাগল। দু একটা পাখা ঝাপটে উড়েও গেল মাথার ওপর দিয়ে। আমি দৃঢ় পদক্ষেপে গিয়ে দাঁড়ালাম সেই দরজার সামনে যেখানে একটু আগে কমলা সুন্দরী ঢুকে গেছে। এককালের লাল দরজার থেকে চটলা উঠে উঠে এখন তার রং বহু বর্ণ হয়ে উঠেছে। তাও বোঝা যায় শৌখিন কোন মানুষের পরিকল্পনা ছিল এককালে এই দরজার পেছনে। এখানেই দাঁড়িয়ে কিছু যে বলতে চেয়েছিল সে আমাকে, তা আমার দৃঢ় বিশ্বাস। দরজাটা দুই কড়ার মধ্যে দিয়ে আষ্টে পৃষ্ঠে শেকল জড়ানো, একটা ভারী তালা ঝুলছে। শাবলের ঘায় অবশ্য ভাঙতে বেশি সময় লাগল না, এদিকটায় বৃষ্টির জল পড়ে নিয়মিত, আর তেল না পড়ায় ঝুরঝুরেই হয়েছিল তালার ভেতরের কলকবজা। সশব্দে একেবারে শেকল শুদ্ধ মাটিতে খসে পড়ে গেল। ঠেলে দরজা খুললাম। আবছা অন্ধকারে একটা পালঙ্ক, তার উপর যেন কেউ শুয়ে আছে। ভয়ে কেউ ঘরে ঢুকতে চাইছে না। বাঁধনের হাত থেকে লণ্ঠনটা নিয়ে মাথার উপর তুলে ঘরে ঢুকে দেখলাম ধুলি ধূসরিত ঘরের ঠিক মাঝখানে বড় একটা পালঙ্ক, আর সেই পালঙ্কের ওপর গভীর নিদ্রায় রয়েছে অমিয় বালা। শুধু তাই নয়, তার গায়ে জড়ানো থরে থরে বহুমূল্য জড়োয়া গহনা, পেছনে কাঁপা কাঁপা গলায় কমল কৃষ্ণের কণ্ঠস্বর শুনলাম,
কে? এ তো হতেই পারে না, এ কি? এ তো অসম্ভব, এ অসম্ভব। মা, মা, মা।
তারানাথ তার গল্প শেষ করল। ঘরের মধ্যে কোনো শব্দ নেই, বাইরের শোঁ শোঁ শব্দটা থেমে গেছে। এখন রাস্তার দুপাশের বাড়িগুলোর ছাদ থেকে জলের ওপর জল পড়ার ঝরঝড় শব্দ পাওয়া যাচ্ছে শুধু। ঘরের মধ্যে চাপ ধরা নিস্তব্ধতা কাটানোর জন্য জিজ্ঞেস করলাম, তারপর?
তারপর আর কি, আচ্ছন্ন ভাব কাটিয়ে উঠে দেখা গেল অমিয়বালার গত দুদিনের কথা কিছুই মনে নেই, কোথায় ছিল কার সঙ্গে ছিল কিছুই বলতে পারল না। তবে পরে এসেছিল একবার কমলকৃষ্ণ মেয়েকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে, প্রণাম করে বলল মেয়ে কোনো অজ্ঞাত কারণে আগে বড়ই মনমরা হয়ে থাকত, ইদানিং নাকি সেসব সেরে গেছে। ও হ্যাঁ, সব অলঙ্কারী যে অমিয়বালার গায়ে পাওয়া গেল শুধু তাই না, যে গয়না কটা কমলকৃষ্ণ বিক্রি করে দিয়ে এসেছিল দেখা গেল সেগুলো কোনো জাদু বলে তার গায়েই ফিরে এসেছে। শেষ পর্যন্ত কথা রেখেছিল কমলা সুন্দরী, মেয়েকে রক্ষা করেছিল আড়াল থেকে।
কিশোরী বলল,
আচ্ছা ওই যে বললেন ওই একই বিন্দুতে স্থূল আর সূক্ষ্ম দেহ না কি যেন একই সঙ্গে বিরাজ করলে একে অপরকে প্রতিস্থাপন না কি একটা যেন করতে পারে, সেটা আবার কি ব্যাপার?
কোনটা বলছো? ওই যে স্থূল দেহ সূক্ষ্ম জগতে বিরাজ করায় যে বিভিন্ন অন্তরায়, সেই ব্যাপারটা যেটা বলছিলাম ওইটা বলছো কি?
ভাবছিলাম এখন আর এই তত্ত্ব কথায় যাওয়ার কি প্রয়োজন, বৃষ্টিও কমেছে, এবার বেরোনো যাক। কিশোরী সোৎসাহে তাও বলল,
হ্যাঁ হ্যাঁ ওটাই বোধহয় বলছি।
ওসব গূঢ় ব্যাপার তোমার না জানলেও জগতের বিশেষ ক্ষতি নেই কিশোরী, বাজে প্রশ্ন না করে বরং যাওয়ার আগে একটা সিগারেট রেখে যাও, বৃষ্টি ধরে এসেছে।
তা বটে, আসুন।
সানডে সাসপেন্সে শুনছিলেন কলকাতায় তারানাথ প্রথম পর্ব, রচনা ত্রিনাঙ্কুর বন্দ্যোপাধ্যায়, তারানাথের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য, কিশোরী অগ্নি, কমলা সুন্দরী অয়ন্তিকা, কমলকৃষ্ণ অংশুমান পাল, মহেশ্বর অর্ঘ্য বসু, কর্মচারী সাক্ষ্য রায়, ঝি মৌমিতা বসু, অমিয়বালা পৃথা দাস, হরিপ্রিয়া সাজবাতি দাস, বরাকরের সাধু উৎপল সরকার, কথক শেখর, সঙ্গে মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা ও আভূসঙ্গে রিচার্ড, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, এডিট অ্যাসিস্ট্যান্স দেবার্ঘ, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, শব্দগ্রহণ ও পরিচালনায় অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় অর্ণ, কাহিনী সূত্রধার সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।